This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 90.2। শুরু হয়ে গেছে রবিবার রাতের আয়োজন যাহা বলিব সত্য বলিব, এবং আমরা বলে থাকি যে রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। মানুষ সাধারণত প্রাত্যহিক জীবনে বিভিন্ন অপরাধ করেন, ভুল করেন, এবং সেই অপরাধ ও ভুল গোপন করে যান। কিন্তু আমরা এখানে যে মানুষগুলোকে পাই সে মানুষগুলো বিবেকবান মানুষ, জীবনের কোনো না কোনো পর্যায়ে ভুল করেছেন। পারিপার্শ্বিক অবস্থার মধ্যে নিজেকে ওই অবস্থাতে মানিয়ে নেবার জন্য ভুলের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডে কখনো কখনো তারা নিজেরা অপরাধ করেন, কখনো কখনো সামাজিক বা পরিবেশগত যে পরিস্থিতি তাদেরকে এই যে রং বা ভুলের জায়গাটিতে ঠেলে দেয়, সেই জায়গার প্রেক্ষাপটে যে মানুষগুলো ভুল করেন সেই ভুলগুলো এখানে এসে তুলে ধরেন। এবং এই মানুষগুলো মূলত বিবেকবান মানুষ আমরা বলতে চাই, এই অর্থে যে তারা বিবেক বোধের দ্বারা আক্রান্ত, বিবেক বোধের যারা জাগ্রত, এবং যে কারণেই তারা তাদের ভুলগুলো আজকে এখানে এসে অকপটে স্বীকার করেন এবং বিলিভ করেন যে তাদের মতো করে ভুল যেন আর কেউ না করে। অর্থাৎ সমাজের শত শত লাখ লাখ কোটি কোটি মানুষ এই যে সমস্যাগুলো, এই যে অপরাধগুলো, এগুলো গোপন করলেও আমাদের যাহা বলিব সত্য বলিবতে যেসব বন্ধুরা আসেন তারা শত গঞ্জনা, বঞ্চনা, লাঞ্ছনা সবকিছু মাথায় নিয়ে নিজের ভুল এবং অপরাধগুলো অকপটে স্বীকার করেন এবং বিলিভ করেন তার মতো করে ভুল যেন আর কেউ কখনো না করে তার জীবনের ঘটনাটি শোনার পর। প্রিয় শ্রোতা, আজকে কে রয়েছেন আমার সঙ্গে, প্রথমেই চলুন আমরা আর্য সুমনের কাছ থেকে জেনে নিই কে আছেন আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। যাহা বলিব সত্য বলিব,
প্রত্যন্ত এক গ্রামের জেদি এক ছেলে হাদি, বাবা মা আর দুই ভাই, মোট চারজনের ছোট পরিবার। মায়ের আদর যেমন পেয়েছেন তেমনি শাসনের মধ্যেও থাকতে হয়েছে। তবে মাঝে মাঝে মায়ের কথার অবাধ্য হলেও বাবার কথা কখনোই ফেলতেন না। হাদি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত সেনাবাহিনীতে যোগ দেওয়ার। নেতৃত্বদানের গুণাবলী ছিল বলে বন্ধুদের কাছেও বিশেষভাবে গুরুত্ব পেতেন। তবে কারণে অকারণে কারো সঙ্গে ঝগড়া বা মারামারিতে জড়িয়ে পড়ত না হাদি, তাই এলাকায় ভদ্র ছেলে বলেও সুনাম ছিল তার। লেখাপড়ায় ভালো ছিল বলে শিক্ষকরাও আদর করতেন। খেলাধুলার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না হাদির, তবে অবসর সময় পেলেই কবিতা আর গল্প লিখতে ভালোবাসেন। লিখতে যতটাই ভালোবাসেন ততই কম কথা বলেন, কিছুটা খুঁতখুঁতে স্বভাব রয়েছে তার মধ্যে। সবকিছুতেই বেশ সন্দেহপ্রবণ আর অতিরিক্ত সাবধান থাকার চেষ্টা তার মধ্যে দেখা যায়। কিন্তু কেন এই সাবধানতা, এর পেছনে রয়েছে বিরাট এক ইতিহাস। সেই ইতিহাস জানাতেই আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আর যে কিবরিয়ার মুখোমুখি হয়েছেন হাদি। চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব,
কি
সুমনের কাছ থেকে আমরা জেনে নিলাম আজকে হাদি রয়েছে আমাদের সঙ্গে এবং হাদির জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো আজকে উদ্ঘাটিত হবে। এবং প্রথমেই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা হাদির মতো নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো ভুলগুলো লাখো মানুষের কাছে স্বীকার করতে চান, চাইলে নিজের নাম প্রকাশ করে অথবা ছদ্মনামে, শুধুমাত্র আমি আবারও বলছি শুধুমাত্র তারা আমাদেরকে টেক্সট করবেন এই বিশেষ নিয়মে। প্রথমে লিখবেন এ বি সি স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আপনাকে একটু মনে করিয়ে দেই, আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের নিয়মিত বিশেষজ্ঞ। আমি ফোনে প্রথমে তাকে একটু কানেক্ট করতে চাই এবং আশ্বস্ত করতে চাই আপনাদেরকে যে তিনি পুরো অনুষ্ঠানটি শুনবেন এবং শোনার পরে তার মূল্যবান মতামত জানাবেন। তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আশা করছি যে আজকে যে হাদি তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো এখানে প্রকাশ করবে সেটা আপনি শুনবেন এবং আপনার মূল্যবান মতামত হাদি এবং একই সাথে সামাজিক কন্টেক্সট থেকে আপনার যা বলার আছে সেটা আপনি অনুষ্ঠান শেষে বলবেন। অনেক অনেক ধন্যবাদ। হাদি, আপনার কাছে আসি। প্রথমেই যে জিনিসটা আপনার কাছে জানতে চাইবো যে এরকম একটা অনুষ্ঠানে আসা, যাহা বলিব সত্য বলিবর মতো অনুষ্ঠানে আসা রীতিমতো একটা চ্যালেঞ্জের ব্যাপার, আপনি নিশ্চয়ই জানেন। প্রথমত মানুষ তার অপরাধ এবং ভুলের জায়গাটায় নিজেকে ভাবে লাখো মানুষের সামনে আনতে চায় না। আর দ্বিতীয়ত এই যে ভুল কিংবা অপরাধ আপনি যেটা বলছেন সেটা যদি আপনি স্বীকার করেন, অনেক সময় আমাদের যে মানসিকতা সেই জায়গাটা থেকে তারা বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করতে থাকে। তো এটা জানার পরেও আপনি এই অনুষ্ঠানে কেন আসলেন?
হ্যাঁ, কেন জানি ভাইয়া, আমি যখন রাত্রেবেলা শুই ঘুমাতে পারি না, অর্থাৎ প্রতিদিন যখন বিছানা করি রাত 11:30 এভাবে আমার প্রায় রাত 3:30 এপাশ ওপাশ করে কেটে যায়, চোখে ঘুম আসে না। চোখ যখন বসে তখন আমার অতীতের অনেক কথা ভেসে আসে আমার চোখের সামনে, কাউকে বোঝাতে পারি না, কাউকে বলতে পারি না, আবার একা একা থাকি, তো যার জন্য আরো মানে অনেক বেশি খারাপ লাগে। আর আমি সবসময় আপনাদের এই চ্যানেলটা 89.2 শুনে থাকি মাঝে মধ্যে, তবে এই যে যাহা বলিব সত্য বলিব এই যে এটা আমি রেগুলার শুনে থাকি, অর্থাৎ প্রতি রবিবার যখন 11:20 বাজে তখন আমি আর এসে থাকতে পারি না, যেখানে থাকি আমি এটা শুনে থাকি। আর আমার যে কারণে ইচ্ছা লাগলো যে আমি আসলে ভুল করেছি, আবার বুঝতেও পেরেছি নিজেই যে আসলে আমার একটা ভুল ছিল মানুষের সঙ্গে এসব কথাবার্তা বা আচার আচরণ করা বা তাদের ভালোবাসা বা সরলতার সুযোগ নিয়ে এই ধরনের ক্ষতি করা মোটেও উচিত হয়নি আমার জন্য।
আর সেখানে আপনি উপলব্ধির জায়গাটা থেকে এখন যে কষ্টটা পাচ্ছেন তা সম্পূর্ণই মানসিক কষ্ট,
যে মানসিক
স্বাভাবিক যে জীবন কর্ম, ঘুমোতে যাওয়া, খাওয়া
দাওয়া,
মানুষের মতো চিন্তা করা, এই চিন্তা জায়গাগুলোকে নষ্ট করে দিচ্ছে আপনার অপরাধ বোধ। প্রিয় শ্রোতা, আমরা কিন্তু অনুষ্ঠানের শুরুতে এই কথাটাই বলি যে হয়তো কোথাও কেউ জানে না, হয়তো আপনার বিচার হয়নি, হয়তো সমাজ আপনাকে শাস্তি দেয়নি, পরিবার আপনাকে শাস্তি দেয়নি, কিন্তু নিজের বিবেক বোধের জায়গা থেকে আপনি প্রতি মুহূর্তে যে দংশনের শিকার হচ্ছেন সেটা কিন্তু অনেক বড় শাস্তি। আমরা সেরকম একজন বন্ধুকে আজকে এখানে পেয়েছি যে তার নিজের বিবেক বোধের জায়গাটা থেকে আজকে যাহা বলিব সত্য বলিব এসছে এবং আমরা দেখতে চাই কেন সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। আমাদের এখানে যাহা বলিব সত্য বলিবতে আমরা যে নিয়মটা ফলো করি সেটা হলো যে প্রত্যেকটা ভুলের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, অপরাধের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা হচ্ছে ভুল বা অপরাধের কারণ কি, তারপরে ভুল এবং অপরাধটা কি, এবং তারপরে ভুল এবং অপরাধের পরিণতিটা কি। আপনি প্রথম কোন স্টেজ থেকে শুরু করতে চান, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চান অথবা ফলাফল?
আমি ভুলটা আগে বলবো, মানে কারণটা আগে বলবো, তারপরে
কারণটা আগে বলবেন, তারপরে আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে। ওকে, জি, আপনি শুরু করুন, কোথা থেকে শুরু করতে চান?
আমার জন্ম প্রত্যন্ত অঞ্চলে গাইবান্ধা জেলা থানার আমাদের গ্রামটির অবস্থান। খুব সুন্দরভাবে সাধারণ গোছানো ভাবে আমার শৈশবটা স্কুল ছিল। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আমার বাবা আমাকে কেজি স্কুলে ভর্তি করে দিল।
পঞ্চম শ্রেণীতে বড় অবস্থায় আপনাকে কেজি স্কুলে ভর্তি?
হ্যাঁ, প্রাইমারি স্কুলে আমার নাম ঠিকই থাকলো, আমি কেজিতে পড়ি, শুধু পরীক্ষা এসে প্রাইমারিতে দিই, যেমন প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক, এই পরীক্ষাগুলো।
ক্লাস ফাইভে পড়া অবস্থায় আপনাকে কেজিতে ভর্তি?
হ্যাঁ, কেজিতে ভর্তি করে দিল, কারণ আমাদের ওই প্রাইমারিটা যেটাতে ছিল সেই প্রাইমারিটা নিয়ে মানে আমাদের অর্থাৎ আমার মা ওই প্রাইমারিতে চাকরি নেওয়ার জন্য 3,500,000 টাকা দিয়েছিল। আবার ওই স্কুলের প্রধান শিক্ষক আমার ফুফা, উনি টাকাটা মানে মেরে দিয়েছে। যখন টাকাটা সাপ দিয়েছে আমরা বলে যে যদি টাকাটা এইভাবে ব্যবহার করো তাহলে তোমার ফুফুর সংসার নষ্ট হবে।
আচ্ছা আচ্ছা,
এইভাবে মানে তখন ওই স্কুল থাকা আর আমার সম্ভব নয়। বাবা আমাকে তখন কিন্ডার গার্ডেন কেজিতে দিল, ওখানে লেখাপড়া করি।
আপনি ক্লাস ফাইভ থেকে কেজিতে যাওয়া মানে বুঝেন আপনি 5 বছর নিচে চলে গেলেন,
না না না, তাহলে আমাদের ওই চেঞ্জ স্কুলগুলো এরকম, আপনি যদি মন চাই ক্লাস টু এ ভর্তি হতে পারেন, আবার পেলে নার্সারি কেজি ওয়ান কেজি
কেজি স্কুল ওটা।
হ্যাঁ, কোন
ক্লাসে ভর্তি হয়েছিলেন?
আমি ক্লাস ফাইভে ভর্তি
ক্লাস ফাইভে ভর্তি হয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এটাই আমি কনফিউজ ছিলাম।
একটু ব্লিয়ার ছিলাম সেই সময়, মানে স্টুডেন্টের মধ্যে শিক্ষকেরা যদি হিসাবে রাখতো তাদেরকে, তাদের মধ্যে আমি একজন পড়তাম সেই সময়। তারপর ওখানে কেজিতে ভর্তি হওয়ার পর দুই চারজনের সঙ্গে নতুন পরিবেশে বন্ধুত্ব করে উঠলো ভাইয়া। যেমন তাদের মধ্যে একটা বান্ধবী
একই ক্লাসে পড়তো,
জি আমরা একই ক্লাসে পড়তাম। আবার আমাদের বাসা ছিল, আমি যেখানে থাকতাম সেই বাসার সামনে ওদের বাসা ছিল।
জি,
আবার ও আমার সঙ্গে এমনিতেই সেরকম কখনো খারাপ আচরণ আমি কখনো করিনি বা বন্ধুত্বের সুযোগ নিয়ে, আর ছোট তো আমরা, আমার ওই ধরনের কোনো মন মানসিকতা সে সময় জাগেনি।
জি,
আবার যখন আমি ক্লাস ফাইভে বার্ষিক পরীক্ষা কেজিতে যখন আগে হয়, সেই বার্ষিক পরীক্ষার সময় মানে ওর নামে আর আমার নামে কে জানে ছোট্ট একটা সিরকুট মানে অকথ্য ভাষায় লিখছে।
আচ্ছা,
লিখে টেবিলে নিচে রাখছে, অর্ধেকটা বার করে রাখছে, অর্ধেকটা ভিতরে
টেবিলের নিচে।
অর্থাৎ যেখানে পরীক্ষার হল আছে না, হলের আমি ফার্স্ট ব্রেঞ্চে সেকেন্ড ব্রেঞ্চে অর্থাৎ মাঝখানে যেখানে অন্য ছেলে মেয়েরা
বসে, সেই টেবিলে আপনাদের নামে একটা বাজে চিরকুট ওখানে রেখেছে। আমি একটু জানতে চাই যে স্বপ্না সে তো আপনার ক্লাসেই পড়তো এবং তখন আপনি ক্লাস ফাইভে পড়ছেন, এবং আপনাদের কোনো আত্মীয় হয়
গণিতের শিক্ষক ছিলেন, তখন কাগজটা পায়া জিএম স্যারকে দিল। জিএম স্যার আমাকে ডাকলো, আমাকে অফিসে নিয়ে গেল। নিয়ে বলতে সে এটা কি স্যার, আমার লেখা তো এরকম না, আমি লিখিনি, আমি নিরপরাধ। কিন্তু জিএম স্যার আমার সঙ্গে অশ্বলাফেরা দেখছে ওই অবস্থাতে, আমরা ভাই বোনের মতো মিশতাম, অন্য কোনো সম্পর্ক ছিল না আমাদের, বা ওই বয়সে সম্পর্ক বা রিলেশন অনেক কমেরে আসছে। এই অবস্থা যখন জিএম স্যার মানেনি, আমার পিঠে দুটো ব্যাট ভাঙছে উনি মারতে মারতে, বুঝছেন? পরে যখন আমি বাড়িতে এসে দেখাই যে এই অবস্থা, আমাকে এভাবে মারছে, দেখেন আমি অপরাধ করিনি, তারপরেও বাবা তারপর আমাকে নিয়ে আসলো উনি ওখান থেকে। নিয়ে আসার পর আমাকে ভর্তি করে দিল আপনার বিশ্ববিদ্যালয়ে আছে, আমার প্রাইমারি স্কুল আছে ওখান থেকে পঞ্চম শ্রেণী পাশ করে। তারপর সপ্তম শ্রেণীর প্রথমে আমি জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি বা মার্চ এরকম মাসে গ্রাম বা যে কোনো শহর থেকে পিকনিকে যাওয়ার আয়োজন হয় আর কি। এই আমাদের সেই গ্রামে একটা বাস করছে, বড় বাস পিকনিকে যাবে। এখন গ্রামের প্রায় সবাই যাচ্ছে, আমাদের সংসারে ওই সমস্ত মানে অনেক অসুবিধা, তারপরেও যে কোনো ব্যাপারে কেন জানি আমি নার্ভাস, যাবো না পিকনিকে, যাবো না আমি। এখন গ্রামের দুই চারজন মানে যারা ওই পিকনিকটা আয়োজন করতেছে ওনারা আসছে, সেখানকার আমাদের গ্রামের দুই চারজন বড় ভাই আমার কাছে আসছে, এসে বলতেছে যে হাদি পিকনিক যাবো না। আমি বললাম না ভাইয়া, আমার সমস্যা আছে বা আমি এবারে যাইতে পারবো না। তা সেই সময় আমার বাবার সাত ভাই, তো সাত ভাইয়ের অর্থাৎ আমার বাবার ছোট যে উনি আসছে।
আচ্ছা,
আসার পর বলতেছে কি বাবা কি আসছে, তো বলতেছে আঙ্কেল পিকনিকে যাবো, আপনি যাবেন না? তা এখন উনি বড় ভাইদের বলতেছে হ্যাঁ আমি যাবো, আর নামও তো দিয়ে দিচ্ছি। তা বলতেছে যে হাতির কাছে আসছিলাম, এখন আঙ্কেল আমার ওদের কথাটা শুনে বলতেছে, উদ্দিক লক্ষ্য করিয়া বলতেছে এর দ্বারা কখনো ভালো করা সম্ভব নয়।
আপনাকে বলতেছে?
হ্যাঁ, আমাকে বলতেছে যে এর দ্বারা কখনো ভালো করা সম্ভব নয়, এ কারো কখনো ভালো করবে না, নিজেও করবে না, এ শুধু পারবে মানুষের বেড়া খর করবার না দেন।
বেড়া বুঝি নাই,
মানে গ্রাম বাংলায় একটা প্রচলিত শব্দ আছে, মানুষের ঘরের বেড়া যে পাটখড়ি দিয়ে বা যে কোনো সামনে দিয়ে ঘরের বেড়া দেয় না, ওই বেড়াটা ফাঁক করার অভ্যেস আছে।
আচ্ছা,
যে আমি মানে ওই লুসা টাইপের আর কি, ফাঁক করে বা কারো কোনো কিছু দেখা বা সেরকম কোনো কিছু। আঙ্কেল হিসেবে উনি যখন এই কথাটা বললো আমার শুদ্ধ পানি আসছে ভাইয়া। ওই
এটা কেন বললো আপনার আঙ্কেল?
আমি জানি না ওনার যে কোন মতলব বা উনি কি দেখছে আমার বা আমার কোনো ব্যাধবি দেখছে বা সেরকম কোনো কিছু করছি, আমি সেরকম ছিলাম না তখন।
আচ্ছা, আমি একটু থামাই আপনাকে। প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে কোন একটা জায়গায় আপনার পিকনিকে যাওয়ার কথা ছিল, রাইট? পিকনিকটা কোথা থেকে আয়োজন করা হয়েছে?
পিকনিকটা আমাদের গ্রামে প্রতি বছর আয়োজন করে,
আপনাদের গ্রামের মানুষ ওখানে যায়, তাই তো? সেখানে আপনি পিকনিকে যাচ্ছেন না, কেন যাচ্ছেন না?
আমার সমস্যা ছিল ভাইয়া, পারিবারিক সমস্যা।
পারিবারিক সমস্যার কারণে আপনি যাচ্ছেন না, তো আপনার চাচা এখানে এসে সে বললো নাম দিয়ে দিয়েছে, তাই তো?
হ্যাঁ, উনি বললো যে ওনার নাম দিয়ে দিয়েছে।
তার মানে উনি যাচ্ছেন?
হ্যাঁ উনি যাচ্ছেন।
তো উনি যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার সাথে ক্লাশ হওয়ার জায়গাটা কোথায়? উনি আপনাকে দেখে কেন হঠাৎ করে এই কথাটা বললেন?
আমি এটাই বুঝিনি যে উনি আমাকে দেখে হঠাৎ কেন কথাটা বললেন, আর ওনার সঙ্গে একটু রিলেশনশিপ ছিল আমার, বুঝছেন?
কি বিষয়ে?
আমি ওনাকে সহ্য করতাম না বা ওনার সঙ্গে দেখলে উনি যদি আমাকে ডাকতো কখনো, আমি কাছে যাইতাম না, মানে স্যার স্যার ভিতরে যে একটা সম্পর্ক আছে, আমি ওনাকে
আপনার বাবারা সাত ভাই ছিলেন, অনেক সময় দেখা যায় যে ছোট ভাই যিনি আছেন বা তার সাথে অনেক সময় বড় ভাই ছেলের বয়স মিলে যায়,
এরকম না। তবে আমার ঘৃণাটা জন্মেছে ওনার প্রতি, মানে তখন থেকে উনি মাঝে মধ্যে নেশা খেতেন। আর একদিন নেশা খেয়ে এসে আমার যে কাশেমাটা আছে সেই কাশেমাটাকে মানে প্রচন্ড মার দিয়েছে, ছাটা এবং ওই যে আপনার কাঁধে আসছে না কাস্তে যেটাকে বলে সেটা দম দম করে এইখানে ঢুকে দিয়েছিল, অর্থাৎ ওনার যে হাতের যে উরুটা আছে ভিতরে ঢুকে দিয়েছিল প্রায় অনেকখানি জায়গা, আর অনেক রক্ত। তখন থেকে ওনার প্রতি কি জানি একটা ঘৃণা জন্মেছিল আমার।
তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স প্রায়
60 বছর। তখন আপনাকে এই ধরনের কথাটা বললেন যেটা আপনার একটু হলেও খারাপ লেগেছে, ওটা কি সবার মধ্যে বলেছিল নাকি আলাদা করে একা একা?
একা একা না তো, ওই যে ভাই আছেন ওনাদের সামনেই বলেছিল, ওরা আছে, ওরা বলতেছে যে হাজি যাবে না, মানে ওনাকে কমপ্লেন দিচ্ছে আর কি, হাজি কেন জানি যেতে চাইতেছে না। আর প্রতি উত্তর আমি ওই কথা বললো।
তারপর
তারপর মানে আমার প্রচন্ড একটা জিদ জাগলো ভিতরে, যে আমি মানুষের বেড়া খুর খুঁড়ে আজ পর্যন্ত আমি প্রেম ভালোবাসা করলাম না, সব কিছু নিতে পড়ে যাই হোক, তখন ভাবি যে কি করি কি করি কিভাবে এনারাও করি। তারপর আমি প্রচন্ড একটা আমার মানে রাগ জাগে ভিতরে, তারপর আমি ভাবি যে এখন কি করবো, কিভাবে এর প্রতিশোধ নেবো, কিভাবে সাজা দেবো, কিভাবে মানে উনি নিজে বুঝতে পারবে যে হাদিকে সেই যে কথাটা বলি কত ভুল হচ্ছে।
ওটা আপনার ওই বয়সী মাথার মধ্যে ঢুকে গেল?
হ্যাঁ,
যেভাবেই হোক আমি আঙ্কেলকে একটা শাস্তি করবো,
আঙ্কেলকে একটা শাস্তি করবো, আমি মানে পরিশোধ নেবো, তার জব্দ করবোই। এখন আঙ্কেল ওনার মতো উনি চলে গেল, আমার মতো আমি গেলাম, যা সেই নেই কোনো কিছু সেই দিন। পুকুরপার আছে আমাদের একটা মেহমানের গাছের বাগান আছে, ওখানে যা বসে বসে ভাবি কি করবো কি করবো কিভাবে কি করবো। তো ওনার একটা মেয়ে ছিল, অর্থাৎ ওনার আর কোন সন্তান নেই, এখনো নেই, বাবা মার একটাই সন্তান, তার নাম ছিল টুম্পা। এখন আমার টার্গেট ও কিভাবে ও পটান যায়, কিভাবে ওর সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলি, কিভাবে রিলেশন করি ওর সঙ্গে, এই ভাব। কিন্তু ও আমাকে পারতে দিত না, ছোট মানুষ তো, আমি যখন ওকে ডাকতাম ও আমার কাছে বলতে ভাই কি কি বলবি বল কি বলবি। তারপর এভাবে যখন ওকে ডাকতেন বা কিছু একটা বলতে চাইতেন, ওই বুঝতো মাঝে মধ্যে, মানে সেরকম ভাব দেখাতেন তো, মানে চোখ দিয়ে অনেক কথায় সেটাতে বুঝাতেন, তো ও কিছু বলতো না তেমনটা। তো এইভাবে চলে আবার এই ক্লাস সেভেনে শিশির দিক, আমিনুর আঙ্কেল নামে এক আঙ্কেল আমাদের, ওনার কাছে প্রাইভেট ঠিক করলাম, অর্থাৎ উনি স্টুডেন্টও ছিল তখন, উনি মনে হয় ইন্টার ফার্স্ট ইয়ারে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমিনুর আঙ্কেলের কাছে আমরা প্রাইভেট করতাম, আমি আমার ছোট ভাই আরও তিনজন একসঙ্গে প্রাইভেট করতাম। এখন সেই সময় মানে কিভাবে কিভাবে আও করবো, আমার লেখাপড়ার ধান্দার মাথায় নেই, ওই যে কয়টা দিন গিয়েছিল তা আমার ওই সব চিন্তা ভাবনা কখনো কোনো ক্রমে আসে না, যে কিভাবে পড়বো, আজকে আঙ্কেল পড়া দিচ্ছে পড়বো, আমি এই ধরনের চিন্তা ভাবনা নেই। আমার চিন্তা ভাবনা
এই ধরনের কথা আপনার আঙ্কেল বললো, আপনি চাইলে তো বাড়িতে গিয়ে বলতে পারতেন, আপনার আব্বুকে গিয়ে বলতে পারতেন, আম্মুকে গিয়ে বলতে পারতেন।
হ্যাঁ পারতেন, কিন্তু না, আমি তাদেরকে কেন বলবো, কারণ উনি তো আমাকে লজ দেন সবার সামনে, আর সবার সামনে আমি চাইছিলাম যে ওনার মাথাটা হিট করে দেবো। তারপর আমি যখন ওর সঙ্গে ওই সব আচরাচরণ দেখেছিলাম বা বলতেছিলাম, ও আমার বুঝত কিছু কিছু কথা বুঝত, কিন্তু তারপর কখনো কোনো কিছু বলেনি। তারপর আমার মা একটু অনুমান করছে যে এভাবে সম্ভব নয়, একে দ্বারা বা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারণ উনি তো শিক্ষিত, যার কারণে বসে যে নতুন যৌবনে পদার্পণ করছে বা ছেলে মানুষের
বয়স হচ্ছে,
উনি আমাকে নানুর বাড়িতে পাঠিয়ে দেবে, চিন্তা ভাবনা নেই এইটা।
আমার মা, আপনার টার্গেট যেটা ছিল, আপনার কথা শুনে বুঝতে পারছি যে আপনার ওই চাচাতো ছোট বোনের সাথে একটা সম্পর্ক তৈরি করা, এবং সেটার পেছনে ছিল সম্পর্ক ঠিক না, এটা একটা অন্য ধরনের ইন্টেনশন আপনার কাজ করছে। প্রিয় শ্রোতা, আমরা মোটামুটি অপরাধের ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গিয়েছি যে কেন একজন মানুষ ভুল করতে পারেন। সেখানে আজকে আমরা হাদির জীবনের যে ভুলটা দেখতে পাচ্ছি বা অপরাধের দিকে যাচ্ছি, সেই জায়গাটা আমরা দেখতে পেলাম যে ছোটবেলায় ওকে ওর চাচা একটা অপমান করেছিলেন, এবং সেই অপমানটা ওর জায়গাটা থেকে অনেক বড় অপমান ছিল, কিন্তু চাচার জন্য হয়তো বা এটা একটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এটা যে ছোট মনে অনেক বড় প্রভাব ফেলতে পারে সেটা কিন্তু আমরা মোটামুটি আবিষ্কার করলাম। কিন্তু আমরা জানি না এখন পর্যন্ত যে কোন অপরাধ কিংবা ভুলের দিকে যাচ্ছে আমাদের আজকের অতিথি হাদি। আপনার মা আপনাকে কোথায় পাঠিয়ে দিলেন?
নানার বাড়িতে পাঠিয়ে দিতে চাচ্ছিলেন।
হ্যাঁ
কিন্তু আমি কিছুতেই যাবো না, ওনাকে বলছি অনেকবার গলা ধরে জড়িয়ে কাঁদেও বলছি যে মা আমি যাবো না, আমি আপনাদের মাঝে থাকবো, ছোট থেকে বড় হয়েছি, কখনো কোনো বেয়াদবি করেছি করি নাই, অর্থাৎ আমার কোনো ভুলও নাই। মানে তারপরে উনি আমাকে রাখবে না, তারপরে বুঝতে হবে কিছু একটা যে আসলে সে অপরাধের দিকে যাচ্ছে। তারপর বলতেছে না তোমার নানা বাড়ি থাকলে অসুবিধা কি। তারপর আমাদের সেই সময় মানে পরিবারটার প্রতি অনেকগুলো মানে ঝড় নেমে এসেছিল আর কি, আমাদের ওই মার স্কুলে টাকা দেওয়ার ব্যাপার থেকে শুরু করে, আবার 2004 সালে বন্যা হয়েছিল, আমাদের পুকুরে অনেকগুলো মাছ ছিল, মাছগুলো এমন করেন যে
বানে ভেসে গেছে।
হ্যাঁ, 2004 সালে বানে ভেসে গেছে। আবার ওয়াল ঘর ছিল একটা, সেখানে আমাদের গোলটা গরম রাখার জন্য পুরো জ্বালাই। আবার ভূতি একটা আছে, মানে ভূতি বলতে কি বোঝায় যে পল পাকে পাকে,
আমি খুব ভালো করে বুঝি, আমি চিনি, আমি আপনার এলাকারই লোক, ওই যেটা করে আর কি, পল খুব শক্ত করে পাকায়, পাকার মাথায় হচ্ছে হলো আপনার আগুন দেয়, আগুন দেওয়ার পরে ওই ধোয়াটা ধোয়াটা আর কি চারদিকে দেয় মশা তাড়ানোর জন্য অনেক সময় কাজটা করে। তারপর
কিন্তু ভাবে নাই যে গরু পা দিয়ে লাঠি মেরে ওটা বেড়ায় লাগিয়ে
দেবে।
আবার এমন ভাবে আগুন লেগে গেছে বলে মনে করেন আপনার, আমাদের গরু ছিল, আপনার মানে গাড়ি ছিল দুটা, একটা শ্বাস ছিল, আবার গাভীর একটা বাসর ছিল, তার মধ্যে একটা বাসরটা আর একটা গাভী মারা গেছে, সাতটা মানে অর্ধেকটা পড়া গেছে। যখন এইভাবে পড়ে গেল, সংসার অবস্থা তেমন ভালো ছিল না, আবার লেখাপড়ার প্রতিও মানে বাবা কেমন জানি একটা সবসময় টেনশন করতো কি হলো কি অবস্থা,
পারিবারিক ভাবে একটা খুব
ভালো সংসার একটা নষ্ট হয়ে গেল। আমি দেখছি নিজে যে পাঁচটা বছরের মধ্যে আমাদের কি ছিলাম, আর মাত্র একটা বছরের ব্যবধানে কি হয়ে গেল। বাবা টেনশন মানে বাবা শেষমেশ পাগল হয়েছিল।
অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে প্রিয় শ্রোতা, দেখুন একটা গ্রামের গৃহস্থ ফ্যামিলি, ওরা গোয়াল ভরা গরু, কুকুর ভরা মাছ এবং গোলা ভরা ধান, অর্থাৎ টাকা। টাকা গেল স্কুলের কাছে, মানে আলটিমেটলি ওখানে দুই নম্বরের কাছে ধরা পড়লো টাকা। মাছগুলো বানে ভেসে গেল, গোয়ালের গরুগুলো আগুনে পুড়ে গেল। আমরা বুঝতেই পারছি যে পারিবারিক ভাবে এই ফ্যামিলিটা কতটা দুরবস্থার শিকার। তো আপনার মা চাচ্ছিলেন আপনাকে নানার বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য, আপনি মাকে যেভাবে হোক কনভিন্স করার চেষ্টা করছেন।
তারপর মাকে বললাম যে আমি যাবো না মা, আপনি যত চেষ্টাই করেন যাবো না। আমি আবার বাবার কথা কখনো ফেলতে পারি না, উনি যে কি পান করে দিয়েছে আমার বাবা কিভাবে বুঝেছে, তা বাবা আমাকে বলেছে, কোনো কথা নেই যাওয়াই লাগবে। আমি ওনার সামনে কথা বলতে পারি না, এখনো পারি না, কখনো যদি ওনার সামনে উঁচু মাথায় করে কথা বলবো, আমার এই স্বভাবটা মানে এখনো জেগে ওঠে না, সবসময় নিচু মাথায়। তা আমি আর অমত করলাম না, নানিম মাসে তা গেলাম, নানিম মার সঙ্গে নানার বাড়িতে গেলাম, উনি আমাকে ভর্তি করে দিল।
নানার বাড়িতে কোথায় ছিল?
নানার বাড়িতে ছিল এটা
মানে গাইবান্ধার মধ্যেই। আপনি তার মানে ক্লাস 7 এ পড়া অবস্থায় গেলেন, ওখানে কি কোন ক্লাসে ভর্তি হলেন?
ওখানে গিয়ে ক্লাস 8 এ ভর্তি,
ক্লাস 8 এ ভর্তি হলেন।
মানে আমি ক্লাসে ঢুকলাম, ক্লাস করলাম, প্রথম দিন তো আমি চিনি না কাউকে, ভালো লাগে না, আমার কোনো বন্ধু বান্ধব যে আমার সঙ্গে সঙ্গ দেবে দেয় না। তার মধ্যে হঠাৎ দেখি একটা বোধ বোঝা, মানে বোঝা যায় কিন্তু মানুষ চালাক না বোকা, কিছুটা অনুমান করা যায়। তা আমি দেখলাম যে দ্বিতীয় ব্রেঞ্চের কোনায় বসে কি জানি লিখতে চিনেছে
কে।
হ্যাঁ কে, আমার প্রশ্ন কেও। তা আমি বললাম তোমার নাম কি? আমার বলতেছে যে আমার নাম আব্দুল বাতিন পিয়াস। আমি বললাম যে পিয়াস আমার চেনো তুমি, তোমার নাম শুনছিলাম আমি কই দিনে। তা বলতেছে হ্যাঁ তোমাকে তো চিনি, তুমি আমার মার নাম ধরে বললো ওই আন্টি ছিলে না? তা আমি বললাম হ্যাঁ। এইভাবে ওর সঙ্গে মানে সেদিন থেকে আর কি বন্ধুত্ব একটা গড়ে উঠল
পিয়াসের সাথে।
হ্যাঁ পিয়াসের সঙ্গে। আর আমি মাঝে মধ্যে তখন যখন ভর্তি হলাম মানে পরিস্থিতির শিকার ভাইয়া কিছু করেনি, ভর্তি তো হয়ে গেলাম, ওখান থেকে আসতে মাঝে মধ্যে। এখন এর মাঝে যে আমার সঙ্গে গেপটা পড়ে গেল, বাড়ির সঙ্গে সংযোগ বা যোগাযোগ কোনো প্রকার নেই, আমি যখন মাঝে মধ্যে আসতেন ও তখন আমার কাছে আসতো, তখন আসতো
কি
ওই আমার ফালতু বোনটা,
চতুর্থ বোনটা আপনার কাছে আসতো।
জি
আচ্ছা,
আমার ফালতু বোনটা আসতো, ভাই ভালো আসছো বা ভালো আসছেন, যেভাবে আর সম্বোধন করতো আমাকে, কথা বলতো, আগের থেকে কেন জানি হাসে, আমাকে দেখলে কিরম কিরম করে। তখন আমার মাথা আরো বেশি যে কি অবস্থা, আমি কি করলাম আর কি হতেছে, এখন তো আমি মনে করছি সাকসেস হবে। এইভাবে আমি মনে করেন যে বৃহস্পতিবার আসতেন, শুক্রবার বিকেলে চলে যেতেন, এইভাবে চলাফেরা করতে করতে। আবার এদিকে আমার কি বলে স্কুলে সবার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব বা তারপর ছাত্রের সঙ্গে সুসম্পর্ক এটা গড়ে উঠলো। এভাবে যখন মনে করেন যে আমার ক্লাস 8 এর মাঝামাঝি সময় আমি বাড়িতে আসলাম, অর্থাৎ আমাদের ওখানে খেজুরের রস লাগানো হয়, কিন্তু যখন শীতকালে খেজুরের গাছের রস লাগানো হয়, সেই রস আমার এক সাহায্য হয়ে লাগে, ও আবার ওখানে থাকে, মানে মানুষ নাতে রস খেয়ে ওখানে প্রস্রাব করে রসের খেয়ে ও সেজন্য নিজে করতো আর কি।
ও খেতে খেয়ে পাস করে আসতো
খেয়ে না
তাহলে
রাত জেগে রসগুলো পাহারা দিত কয়েকটা গাছ তো
আপনাদের চাচা তো ভাই
হ্যাঁ পাঁচ ছটা
কোন চাচা এটা কত নম্বর চাচা
এটা আমার অর্থাৎ আমার বাবার পরে যে আছে তারপরে
আচ্ছা তো এগুলো আসলে আপনাদেরই গাছ পারিবারিক ভাবে গাছ
হ্যাঁ
ওই চাচা তো ভাই এই আপনাদের রসের গাছগুলো পাহারা দিত
যে পাহারা দিত তা আমি এরকম গেছি ফজরে পর পরে রস খাওয়ার জন্য গেছি একটা বড় হাওয়া হাতি করে নিয়ে যা দেখি ও গাছের গোড়ায় মানে একটা গাছের গোড়ায় সোয়াট আছে না সোয়াট কাঁথা কি সুন্দর করে চারিপাশে মানে ঘরটা এমন করে দিচ্ছে পলিথিন আছে না পলিথিনটা ঘিরে দিচ্ছে উপরে আবার ধানের যে আটি যাকে বলা হয় সেই কাড়িগুলো বিছিয়ে দিচ্ছে খুব সুন্দর ভাবে যে ওরে তোলে ওই থাকে আমি মানে ও ওখানে দেখি ঘুম ওকে দেখানোর জন্য তুই দেখ তুই এখানে থাকতে আমি রস আটতে পারি কিনা আমি গাছে উঠছি উঠিয়ে রস পাচ্ছি ওর কাছে ওপাশে সেক নিয়েছিল সেক নিয়ে নিচ্ছি
ওই ঘরের মধ্যে থেকে
হ্যাঁ ঘরের মধ্যে থেকে ওখানে রস থেকে খাচ্ছি দেখি না আমার সাহায্য বোনটা ব্যাস করতেছে আর আসতেছে
ওই চাচা তো বোন
জি
আচ্ছা
তা আমি তো অবাক এখানে এত সকালে চারিপাশে সেদিন এত কুয়াশা পানির মতো মানে বৃষ্টির কণার মতো যে কুয়াশা করতেছিল অন্ধকার চারিপাশে মানে 15-20 সপ্তাহের বোঝা যাচ্ছে না যে স্পষ্ট ও যে আসতেছে আমি শুধু মানে স্পষ্ট কাপড় দেখে বুঝলাম যে একটা মেয়ে মানুষ আসতেছে আর কি এই ধরনের অনুমান করলাম তা ও আসলো আসার পর আমাকে বুঝেছে কখন আসছে এইভাবে হঠাৎ ভাই কখন আসছে তাই বললাম যে এই কিছুক্ষণ হবে কি রস খাবে তা বলতেছে না বললাম তাহলে বলতেছে যে তোমার সাথে কথা আসছে আমি বললাম আমার সাথে কথা আছে কি বলবি বল ও এদিকে না কারণ ও আসছে ওখানে শুয়ে ওর থেকে তো কিছুটা ফাঁকাফাঁকি কারণ ও তো আমার ভাই তারও তো ভাই আমি অপরাধ করলে ও আমাকে তেমন কিছু করতে পারবে না তো ও যখন আসলো আমাকে সাইডে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বলতেছে আপনি আমাকে দেখলে এরকম করেন কে
কি করতেন আপনি
ওই তো মনে করেন মিটমিটে ওর দিক দিতে হাসতেন মুখটা এরকম বাঁকা করতেন মানে চোখ মারতেন মাঝে মধ্যে হ্যাঁ চোখ মারতেন এইরকম আপনি আমাকে এরকম করেন কেন জ্বালান কেন আমি বললাম কি করি কই কি করেন আপনি বুঝেন না আমি বললাম না আমি বুঝি না তুমি আমাকে বুঝিয়ে দাও তো বলতেছে এইরকম আমাকে ভালো লাগে না ওগুলা তুমি ভালো লাগে না তখন বলে জানি না যখন বলে জানি না তখন ভাবলাম হয়তো কিছুটা দুর্বল না লাগলে একবার তো বলেছিলি ভালো লাগে না দ্বিতীয়বার বললো বলতেও তো ভালো লাগে না তখন বললো আমাকে জানি না তখন আমি ভাবলাম যে দুর্বল কারণ কিছু একটা বলতে পারি আমি তো বললাম ভালোবাসো কাউকে
আপনি কি ওকে তুমি করে বলতেন না তুই করে বলতেন চাচাতো ভাই বোনের মধ্যে
আমি তুমি করেই বলতেন
ওই সময়টা তুমি করে বললেন
হ্যাঁ মানে ওর সঙ্গে এমনিতে যখন পরিবারের সবাই থাকতো তখন তুমি ও আর আমি যখন থাকতাম
তখন তুমি করে
তখন ও আমাকে তুমি করে বলতো আমি ওকে তুমি করে বলতাম
ওকে
এমনিতে না তো সবসময় তুই
আচ্ছা
তা ও বলতেছে যে আপনি এগুলো কথা বাদ দেন এগুলো হবে না ওর সঙ্গে ও বুঝতে পারছে যে আসলে আমি কি চাচ্ছিলাম বা কি বলবো ওকে এগুলো হবে না আমি বললাম কেন বললেন না এগুলো হবে না
এগুলো হবে না মানে কি আপনি ওকে কি প্রেমের কথা বলেছিলেন নাকি অন্য কিছু মিন করেছিলেন
না
তাহলে
অন্য কিছু না আমি
কিছুই বলেননি
কিছুই বলেনি
ওর জায়গা থেকে বলছে যে
এগুলো হবে না মানে আমি কিছু না বলার আগে ও কি জানি সবকিছু বুঝে গেছে তখন আমি চুপচাপ ওখান থেকে চলে আসছি আসার পর ওর সঙ্গে আর কোনো কথা নেই শুক্রবার মানে আমি যাবো এন্টাইমে ও একটা পত্র পাঠিয়েছি
বাবারা সব মিলিয়ে সাত ভাই এবং কোন একটা যৌথ পরিবারে যখন ছেলেমেয়েরা বড় হয় সেই যৌথ পরিবারে কিন্তু শুধুমাত্র বাবাই তাকে শাসন করেন না দেখা যাবে যে বাবার ছোট ভাই চাচা বাবার বড় ভাই যারা রয়েছেন তারা কিন্তু শাসন করেন কোন একটি ফেস্টিভ্যালে বা কোন একটি পিকনিকে হাদিকে তার চাচা চার নম্বরে যিনি ছিলেন তিনি তাকে অপমান করলেন কোন একটি বিষয় নিয়ে এবং তখন হাদি ক্লাস সেভেনে পড়ে ক্লাস সেভেনে পড়া হাদিকে অপমান করলো এবং হাদি ব্যাপারটিকে এত সিরিয়াসলি নিল তার মধ্যে একটা প্ল্যান কাজ করছিল যে কোনো ভাবেই হোক তার চাচাকে সাহায্য করতে হবে সেই চাচার ঘরে ছিল একমাত্র সন্তান যে সন্তানটি হাদির চেয়ে দুই বছরের ছোট ক্লাস ফাইভে পড়ে, এবং সে কোনো না কোনো ভাবে এই মেয়েটিকে ম্যানেজ করার চেষ্টা করেছে, এবং এই মেয়েটিকে কোনো না কোনো ভাবে কিছু ইশারা ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে আসলে কি চাচ্ছে হাদি এটা আমরা এখন পর্যন্ত পরিষ্কার না। আমরা মনে হয় সামনের দিকে গেলে সেটা পরিষ্কার হবো, এবং একই সাথে তথাগত যে বোনটি ছিল সে বোন কিন্তু কিছুটা হলো বুঝতে পেরেছে, এবং বোঝার জায়গাটা থেকে সে কিন্তু না বলে দিয়েছে যে না আপনি যাই বলেন না কেন, যেটাই মিন করেন না কেন, সেটা সম্ভব নয়। মাঝখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি যে হাদির মা তিনি কোনো না কোনোভাবে বুঝতে পেরেছিলেন যে এই দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে বা হাদির মধ্যে কোনো একটা চেঞ্জ এসছে, সেই চেঞ্জটা যাতে না হয় সে কারণে হাদিকে তার নানুর বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং নানুর বাসা থেকেই তিনি পড়াশোনা করছেন ক্লাস এইটে ওখানকার একটা স্কুলে। তিনি শুধুমাত্র বৃহস্পতিবার কিংবা শুক্রবার ছুটির দিনগুলোতে বাড়িতে বেড়াতে আসেন। এটাই ছিল আপনার গল্পের সামারি। আমি আর একটু সামনের দিকে যেতে চাই। তারপর
এখন আমি নানুর বাড়িতে যাব, তার কিছুটা পুরো মুহূর্তে আমার এক তাড়াতো হয়ে ছোট সে বলতেছে ভাইয়া আপু তোমাকে একটা জিনিস দিছে। আমি বললাম কি? ও আমাকে একটা সিরকুট দেখালো, ভাইয়া এটা নেন
পত্র।
হ্যাঁ পত্র, সেটা লেখেছিল এরকম যে এটা ভালোবাসার সময় নয়, ভালো লাগার সময়, এটা এই বয়সের ভালো লাগা বা ভালোবাসা, এটা মনের আবেগ বা ইচ্ছা, আপনিও লেখাপড়া করেন আমিও লেখাপড়া করি, নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হন, আমার বাবা মাকে বলেন, তারা যদি মেনে নেয় তাহলে আমিও রাজি, কিন্তু হতে হবে ভালো মানুষ, করতে হবে ভালোভাবে লেখাপড়া, যদি আমাকে চান তাহলে মানুষের মতো মানুষ হন, নিজের পায়ে নিজে দাঁড়ান, এইভাবে আর কি সেটা লিখছিল।
আচ্ছা, তখন ক্লাস সিক্সে পড়ে, ক্লাস সিক্সের একটা মেয়ে, সে এতটা বৈষয়িক বা এতটা ভালো করে বুঝলো নাকি সবাই বয়সে প্রেমে পড়লে একে অপরকে এই কথাটা বলে আমরা ঠিক জানি না, কিন্তু ও আপনাকে এই কথাটা বলেছিল,
এই কথাটা চিঠির ও। তারপরে আরো দুটো কথা ছিল, আপনি কেন, আমি জীবনে কখনো কাউকে ভালোবাসবো না আর প্রেম আমার জীবনে আসবেও না, আমার সবকিছু নির্ভর করবে আমার বাবা মার উপর, বাবা মার আছে তো আমিও আছি। এভাবে যখন মানে চিঠিটা আমি পড়লাম আমার আরো খারাপ লাগলো, তখন আমি নানুর বাসায় চলে আসলাম, আসিয়া আমার যে মামাতো ভাইটা ছিল ওর সঙ্গে সবকিছু শেয়ার করতাম, ওকে আমি বললাম যে এই সমস্যা দেখে এই হচ্ছে, আর এর মাঝে বেশ কিছুটা সময় মানে আমি আসিনি আর বাড়িতে, ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই কোনো প্রকার, আবার নিয়মিত স্কুলেও যাই না, ভালো লাগে না, কি করলে আসলাম কি হতেছে এগুলো। আসলাম আবার কিছুদিন পর বাড়িতে, যখন আসলাম আসার পর দেখি ও পুকুর পারে একটা মানে মেহগনি গাছের বাগান আছে আমাদের, সেই পুকুর পারে অর্থাৎ গ্রামে হাঁসের বাসা চিনেন,
খুব ভালো করেছে, আমি আপনার মতোই গ্রামে বড় হয়েছি ক্লাস এইট পর্যন্ত।
হ্যাঁ, হাঁসের বাসা ছেড়ে সেই কাকে যাতে না খায় সেগুলো দেখতেছে,
কে দেখতো সেটা?
ওই আমার শালতো বোনটা। ওভাবে থামে আসছে,
আমি দেখেছিলাম যদি মুরগির ডিমের সাথে, ঠিক না? দেখেন আমি জানি, তো আপনি নির্ভয়ে বলুন এবং আপনি রিল্যাক্সলি বলুন, আপনি এরকম ভাবে ফিল করেন যে আপনি আপনার গ্রামেরই কোনো একটা ছেলের কাছে আপনি আপনার গল্পগুলো।
এখন সেভাবে আমি আসলাম, এখন ও দৌড়ে আসছে, অর্থাৎ পুকুরের মাথায় ছিল শেষ মাথায়, সেখান থেকে রাস্তার কাছে আসছে দৌড়ে, আসিয়া কোনো কথা নেই আমার মুখের দিক তাকে আসছে, আমি মনে হয় মিনিট দিয়ে ওর মুখের দিক তাকে থাকে।
পত্র দেবার পরের প্রথম দেখা?
হ্যাঁ প্রথম দেখা, কেউ কারোর সঙ্গে কোনো কথা নেই, আমি মনে হয় দু থেকে তিন মিনিট ওর দিক তাকে আমার মতো আমি চলে গেছি। এখন ওর মতো ও আবার দেখতেছে যে আমি চলে গেলাম, মা বাসার দিক গেলাম, কোনো কথা বললাম না, ও বললো না, মানে আপসেট দুইজনে, আমি আমার মানে বাড়ির ভিতরে গেলাম, ড্রেস চেঞ্জ করলাম, কোনো কথা নেই, কেন জানি আমার ভালো লাগতেছে না, কেউ তোর ঘরে যাবো ভাবতেছি, আবার কাকু আছে নাকি, এমনি তো সহ্য করে না। তারপরেও গেছি আমি, যা দেখি কাকু নাই, তোর আম্মা আর সে আমার শালতো বোনটা বসে আছে, আসি আমাকে আদর করতো, এখনো করে, ফিরে আসলাম আর কি তাদের সঙ্গে। তা উনি আমাকে মানে পাশে বসাইলো, ভালো মন্দ জিজ্ঞেস করলো নানা বাড়িতে কি অবস্থা, লেখাপড়া কেমন চলতেছে, এইসব তা আমি সবকিছু ভালো বললাম। বলার পর তারপরে ওর সঙ্গে কোনো কথা বলিনি, উদ্দেশ্য তাকালাম, ও আমার দিক দেখতেছে দেখতেছে, মাঝে মধ্যে কি জানি চিন্তা করে, কোনো কথাবার্তা নেই, আমি চলে আসলাম। আসার পর প্রায় আপনারা সাড়ে এগারোটার দিক, অর্থাৎ আমি আমাদের ওই যে অভ্যাস দেখি মানে আড্ডা দেওয়ার জন্য আমাদের ওই মেহগনির বাগানটা আর পুকুরটা, এটা একটা সুন্দর জায়গা, যে যদি কখনো কেউ গরম পায় বা সেরকম কোনো নিরিবিলি চায় ওখানে এসে বসলে এই ঢেউটা আসে বা হ্যাঁ কৃষ্ণা রাখলে আরো ভালো লাগে, বুঝছেন? হ্যাঁ, আবার ওইটার সঙ্গে ওদের পুকুর মানে ওদের মানে বাথরুম সেইটা পুকুর পাড়ের উপরে, আবার ওদের মানে বাথরুম ওদের ঘরটা পুকুর পাড়ের উপরে, তা আমি ওখানে বসিয়া আর একটা সহকারে আড্ডা দিচ্ছি, ও মনে হয় কতক্ষণ থেকে আসছে ওখানে জানি না, তো বাড়ি যাওয়ার জন্য যখন সালতে হয়েছে ওর সেই বাড়ির দিকে রওনা দিস, আমি আমার দিক পিছন থেকে আসি, দেখি দৌড়ে এসে আমার হাত টেনে ধরছে
পিছন থেকে। প্রথম
আমার কোন একটা মেয়ে হাসছিল, নাম শুনতে দাঁড়ালাম যে আমি স্ত্রী করিনি যে এটা ছেলে না মেয়ে, যখন পিছনে তাকে দেখলাম যে কি জানি একটা ভয় আমার ভিতরে যে এটা কি কোথা থেকে আসলো, এখন আমার হাতটা ধরে টানতেছে, আমি বললো কই যাবো, এভাবে বলতেছি কই যাবো, বলতেছে আসেন, তা আমাদের ওই যে অর্থাৎ যে গাছের বাগানটা সেটার ভিতরে নিয়ে গেল।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, সংবাদের বিরতি। আমরা শুরু করেছিলাম এমন একটি জায়গা থেকে যে জায়গাটি প্রচন্ড রকম জিহাংসার জায়গা, ছোট্ট সেই ক্লাস সেভেনে পড়া হাদিকে তার চাচা গালমন্দ করেছে, বকা দিয়েছে, তার ভেতরে যে ক্রোধ জন্ম নিয়েছে সেই ক্রোধের জায়গাটি তাকে একটা পরিকল্পনা মাথার মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু সেই পরিকল্পনাটা আসলে কি সেটা আমরা জানি না, কিন্তু তার চাচা তো বোনকে ঘিরেই সেটা, এবং সেটা কতদূর পর্যন্ত যায় বা সেটা আদৌ শেষ পর্যন্ত জিহাংসা থাকে কিনা সেটা আমরা জানি না। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি, আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 90.2, এবং এই অনুষ্ঠান চলাকালীন আপনি যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন। হাদির মতো জীবনের অপ্রিয় সত্যগুলো ভুলগুলো যদি বলতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা আবারও বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আর এই মুহূর্তে আমরা একটি হাদির অনুমতি ক্রমে ছবি দিতে চাই আমাদের ফেসবুকে, এবং সেই ছবিটি আসলে হাদির গল্পের সাথে মানানসই হিসেবে যে ছবিটা যায় সেরকম একটা ছবিই হবে। আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে তাকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে, আর আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আর যে ত্রিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম, আর যে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু, এবং সত্যের আসনে আজকে বসে আছেন হাদি। হাদি তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছেন, এখানে সবাই একটু নোট করতে চাই প্রিয় শ্রোতা, হাদি যেভাবে তার জীবনের ঘটনাগুলো এক্সপ্লোর করছেন আপনাদের সামনে তুলে ধরছেন, সেটা একটা শান্ত নদীর মতো, ছোট 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 ঢেউ, কোন ধরনের কোন উত্থান পতন, বড় ধরনের আপস অ্যান্ড ডাউন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনাকে আশ্বস্ত করতে চাই, যে কোনো মুহূর্তেই ধাম করেই বড় একটি ঢেউ এবং একটি ধাক্কা আসতে পারে। যারা হাদিকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। এবং প্রিয় শ্রোতা, যারা হাদির মতো জীবনে ভুল এবং অপরাধের যে বিবেক বোধের তাড়না সেই তাড়নায় ভুগছেন, এবং যারা মনে করেন যে আপনার মতো ভুল এবং অপরাধ মানুষ আর না করুক, এবং যারা ক্ষমা চাইতে চান যাদের কাছে ভুল এবং অপরাধ করেছেন তাদের কাছে, আপনারা চলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানটিতে। উদাত্ত আহ্বান জানাচ্ছি, নাম প্রকাশ করে হোক কিংবা ছদ্মনামে হোক, যেটাই ভাবে হোক না কেন, আপনি যদি আপনার কনফেসটুকু করতে চান, এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে শুধুমাত্র যারা আসতে চান তাদের জন্য বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর 2221 নম্বরে। আবারও বলি, প্রথমে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর 2221 নম্বরে।
আচ্ছা সাথী, আপনি যেটা বলছিলেন যে টুম্পা মানে আপনার চাচা, তো সেই ছোটটা বোন টুম্পা, টুম্পা টুম্পা আপনাকে কোন একটা জায়গায় আলাদা করে নিয়ে গেল আপনাকে কিছু একটা বলার জন্য বা কিছু একটা করার জন্য, আমরা ঠিক জানি না, আমরা ঠিক সেই জায়গাটা থেকে ফিরতে চাই। তারপর
তারপর ও আমাকে বলতেছে যে এরকম পাগলামো করতেছেন কেন আপনি, তখন আপনি
আচ্ছা টুম্পা আপনাকে নিয়ে গিয়ে বললো এরকম পাগলামো করছেন কেন,
হ্যাঁ পাগলামো করতেছেন কেন,
আসলে কি কোনো পাগলামো করেছিলেন?
পাগলামো কিছুই না, তবে তারপরও কেন জানি আমি ওকে দেখলে কিরম কিরম করি, ওর যে পাশে যায় বা ওর দিকটা আগে থাকি, সাজলাম করে আমার আপুরেজন থাকে, ওর উপর দিয়ে কথা বলি, মানে ওরদের কেউ কাউকে বুঝতে দেয় না যে আমি কথাগুলো ওকে বলতেছি, কিন্তু ও বলছে অনুমান করলে।
এটা কি আপনার পরিকল্পনারই একটা অংশ ছিল নাকি আপনার মন থেকেই আসতো ওর জন্য, যেটা বলেন সফট কর্নার বলেন ভালো লাগা বলেন যেটাই বলেন,
সেই সময় এটা আমার পরিকল্পনা ছিল,
পরিকল্পনা থেকেই আসতেছে, মানে পরিকল্পনা থেকে মেয়েটার দিকে একটু চোখটি মারা, পরিকল্পনা থেকে মেয়েটার দিকে একটু আগায় যাওয়া, এগুলো সব প্ল্যান থেকে
আসতে করা,
মানে এগুলো আপনার অন্তর থেকে আসেনি, তিনি লাভ বলছো যেটা বোঝায় সেগুলো ছিল না। ওকে, তারপর
এই অবস্থা, ও আমাকে বলতেছে যে আপনি আমার মধ্যে এমন কি দেখলেন যার জন্য আমাকে আপনি ভালোবাসেন বা পছন্দ করেন।
রাইট,
আমি বললাম দেখো ভালোবাসা কখনো বলে কে আসে না কারো মাঝে, আর ভালো আমি বাসি তোমাকে আজকে না অনেকদিন থেকে, সেটা তুমি নিজেও জানো।
এগুলো তো সত্য ছিল না,
না সত্য ছিল না, কিন্তু তারপর আমি বলতেছিলাম কারণ আমি তো অনেকদিন থেকে ওর সঙ্গে রিলেশন করার জন্য ও
চেষ্টা করে
চেষ্টা করে যাচ্ছি, এখন এইসব কথা যখন বললাম, বলার পর ও কোনো কথা বলে না, মানে শেষে এমন অবস্থা আমাকে হা না না আমি শব্দ করে ধরলাম যে তুমি এখন আমাকে বলো যে আমার সাথে সম্পর্ক বা রিলেশন করবে কিনা তুমি, সে কোনো কথার উত্তর দেয় না। তা আমি প্রায় 15 মিনিট ওর সঙ্গে কথা শেষের পর 15 মিনিট দুইজনে এরকম দাঁড়িয়ে থাকলাম, কারণ কোনো কথা নেই, আমি শুধু মাঝে মধ্যে ওকে বলতাম যে আসলে তুমি আমার সঙ্গে রিলেশন করবে কিনা বলো, তা বলতেছে এর উত্তর আমার জানা নেই, যখন মানে 15 মিনিট পর এই কথা বললো আমাকে, তখন আমার মতো আমি চলে গেলাম ভাইয়া। আচ্ছা, তখন ওই যে স্থানে গাছ বাগানে ছিলাম, স্থানটা ত্যাগ করলাম, করার পর পরের দিন সকালে আবার মানে বিকেলে দিতাম, কিন্তু আর বিকেল করলাম না, সকালেই নানা বাড়িতে রওনা।
ওকে,
এখন নানা বাড়িতে যাওয়ার পর অর্থাৎ অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা ইতিমধ্যে শেষ, নবম শ্রেণীতে এটা আপনার ফেব্রুয়ারিতে যখন জানুয়ারিতে ভর্তি হলাম, ফেব্রুয়ারি সামনে, আর তখন উপজেলা নির্বাচন হয় না, সেই উপজেলা নির্বাচনে আমাদের ওখানকার যে হয়েছিল মানে ও আমাদের ওই যে সেই স্কুলে আপনার যেটা সংবর্ধনা অনুষ্ঠান হয় আর কি, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল।
ওকে,
এখন সেই অনুষ্ঠানে ও আসবে, আমাদের স্কুলে ওই প্রধান অতিথির আগমন এবং মনোকোষ সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাকবে। তা আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল, মানে প্রচুর নাচত এবং গাইতেও পারত, নাম ছিল লিয়ামণি। এখন ক্লাসের মধ্যে মানে সেইবার ও কোনো প্রতিযোগিতাও যাবে না, নাচবেও না গাইবেও না, তো ক্লাসের মধ্যে সবাই ওখানে হয়েছে বুঝছেন, আমি এখন কেন জানি এমনিতে আনমনে নিজে নিজে বলতেছি মেয়ে ও গান পারলে সে যাবে, নাচতে পারলে সে যাবে, ও নাচেই জানে না বুঝছেন, সেখানে হাজার হাজার বা লাখ লাখ দর্শক হবে, তাদেরকে দেখাবে, ও নিজেও আনন্দ পাবে, তারাও পাবে, আমরাও দেখবো, বন্ধু বান্ধবেরা কত উৎসাহ যে স্কুলের একটা নাম হবে যে অমুক স্কুলের অমুক মেয়ে এত সুন্দর নাচতে পারে গাইতে পারে, এ ধরনের মানে বাঁকা বাঁকা কথা বলছিলাম আর কি আমি। তা ও তখন বলে যে নিজে কিছু মানে নিজে পারে না কিছু, অন্যকে উপদেশ দিতে জানে, আপনি আমি মানে কথা দিচ্ছি, ও বলতেছে মানে আমার কথাগুলো শুনে কি জানি একটু রাগান্বিত হব, আপনি যদি স্টেজে উঠে কোনো কিছু বলতে পারেন তাহলে আমি কালকে নাচবো গাইবো দুটাই করবো, শুনিয়ে মনে আমাকে বলতেছে। তা আমার কথাটা কেন জানি অপমানজনক, কারণ ক্লাসে আমি এভাবে কথাগুলো বললাম, অনেকের মাঝে বললো যে আমি মনে হয় কোনো কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না, মানে ও যেভাবে উপহাস করে বলছে আমার কথাটা, আমার লজ্জা লাগছে।
ওকে,
তো এখন এমতো অবস্থায় আসলাম, মামাতো ভাইটা মানে আমার সব কিছু শেয়ার করলে ওর সঙ্গে করতো যে বন্ধু দেখ এমন কি করি, কিছু তো একটা বলতে হবে, বা ওর কাছে আমি হার মানবো বন্ধু এভাবে বলতেছে, তো বলতেছে না বন্ধু তুমি লাইনে থাক, মানে যেটা বলে আর কি। আমি বললাম কি হবে, তো বলতেছে যে কোনো একটা বুদ্ধি হবে তবে তুই অক্রেডিট ফ্যাক্টর কর, আমি বললাম যে আমি পারি কিনা সেটা আগামীকাল প্রমাণ করে দেব, আর আপনি চাইলে পুরুষদের নিয়ে আসতে পারেন বুঝছেন, আমার চ্যালেঞ্জের মোকাবেলা দূর করতেছেন, মানে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিলেন। তা আমি এখন ভাবতেছি যে এই না আপনার দিয়ে কিছু হবে না, আমার অতটা ও শুধু মানে ঢবে মারবে, এখন কি করবো কি করবো ভাবতেছি। তা পরের দিন মনে করো সাংস্কৃতিক অনুষ্ঠান, এখন গেলাম আমরা স্কুলে, ও আসছে, এখন আমি যাওয়ার পর মনে বলতেছি মামা একে ডাইরেক্ট, অর্থাৎ অন্য কারোর কাছে যায়নি, কারণ স্কুলের যে প্রধান তার কাছে যাওয়াটাই বেটার। আমি রাত্রে নিজে নিজে চিন্তা ভাবনা করি একটা বন্দনা লিখছিলাম,
মানে যে প্রথম অতিথি তাকে আপনারা বন্দনা দিবেন, সম্মান,
হ্যাঁ সম্মান, অর্থাৎ নিজের কবিতার লেখা বিভিন্ন কথা আমি নিজে বুদ্ধিতে সেগুলো কারো সাজাইছি, যখন
মানপত্র বলে এটাকে,
মামাকে যখন বললাম যে মামা বলতেছে যে শোনাও দেখি কি লিখছো, আমি ওনাকে শুনাইলাম,
মামা মানে আপনার হেডমাস্টার,
জি। ওকে, এখন ওনাকে শোনানোর পর উনি বলছে এটা বললে কোনো সমস্যা হলো, স্কুলে অনুষ্ঠান শুরু হয়ে গেল প্রাথমিক অবস্থায় মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান, আর প্রধান অতিথির আগমনে অর্থাৎ তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে সম্বর্ধনা দেবে এই উপলক্ষে। তা প্রথমে যখন আমাদের সভাপতি ছিল সেই সময় আব্দুল মতিন সরকার, আবার আমাদের ওই উনি ওনার সভাপতির কাজ শুরু করলো আব্দুল মতিন সরকার, আবার যে সাইদুস্তান নামে একজন শিক্ষক ছিল উনি বাংলা ব্যাকরণ নিত, উনি গীতাঞ্জলি পাঠ করে শোনালো। তা আমাদের অর্থাৎ প্রধান শিক্ষক উনি কয়েকটা কথা বললেন, বলার পর বলতেছে যে মতেছে আমি সামনেই অর্থাৎ চেয়ারে বসে আসছি, ওরা সাইড দিয়ে মানে মাঝখানে আপনি তো জানেন গ্রাম অঞ্চলের সঙ্গে বাল দেওয়ার লাগে যে যেমন ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন, সেভাবে স্কুলের চেয়ার টেবিল গুলো বার করার সামনে এরকম আমরা বসে আছি সবাই। এখন মানে আমার নাম বলতেছে, ও হয়তো ভাবছে যে হয়তো মা কিছু কথা বলতে পারবে না বা এই ধরনের স্টেজে কোনো কথা সে কখনো বলে নাই, কিন্তু আমি গেছি যখন আমার নাম মা কিছু বলবে আসতেছে। তো যাওয়ার পর তিনি উপস্থাপনা করলেন, করার পর মানে যেটা আর কি বললাম আমি আমার বন্ধনটা ছিল এইরকম, জানি না কিভাবে লিখবো বন্ধনা, কিভাবে করবো আপনার প্রশংসা, আপনি হলেন সোনার দেশের সোনার ছেলে, আপনি হলেন আগামী দিনের উন্নয়ন চালক, যেভাবে সাহায্য করতে হয় আমরা করবো আপনাকে, আমাদের দিকে তাকাবেন একটু উন্নয়নের নজরে, বিশ্বক্ষ শহীদের তালা লাল রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা, তাদের ছেলেদিকে স্মরণ রাখার জন্য দরকার একটি শহীদ মিনারের, আসলে বিশ্বাস করে সবকিছু করে দেবেন আপনি এই আমবাগানের। চার বছর অসংখ্য হাততালির অভাব নেই, এখন চার বছর যখন হাততালি উপজেলা চেয়ারম্যান আমাকে 1000 টাকা গিফট করছিল, হ্যাঁ
2009 সালে
1000 টাকা গিফট করছিল, আবার স্যাররা অসংখ্য ধন্যবাদ দিয়েছে। তারপর যখন বন্ধু বান্ধবদের মধ্যে আসলাম, এও আসছে আমাকে বুকে ধরে নেয়, ও আসছে আমার মাথা বলে যে বন্ধু এত সুন্দর বাড়িছে এত সুন্দর হচ্ছে। এখন মেয়েটা দেখছে না শুধু ফলে সবাই মনে হয় যে খুশি হচ্ছে, ও খুশি হতে পারেনি কিরকম একটা ভাব মানে। তারপর ও গান গাইছে নেচেছে কিন্তু মনের মতন হয়নি, বুঝছেন যেভাবে দর্শকের চাপ আসা আকাঙ্ক্ষা মানে না সত্য আর কি,
বুঝছেন
এইভাবে। তখন ওর সঙ্গে আমার আর কোনো রিলেশন নেই বা কয়েকদিন কথা নেই, হঠাৎ করে ক্লাসে একদিন বলছে তোমার সঙ্গে আমার কথা আছে, হ্যাঁ লিয়ামনি তোমার সঙ্গে আমার কথা আছে। আমি বললাম না আপনার সঙ্গে আমার কিসের কথা, কি কথা বলবো আমি, বলছে না আছে কথা, আপনি টিফিনের সময় আমাদের ওই যে আমবাগান যে জন্য নামটা হলো আর কি সেই বাগানে ডাকলো আমার। তা প্রথম দিন যেদিন দেখা করতে যাই ওর সঙ্গে আমি, অর্থাৎ অনেক রিকোয়েস্টে যখন ওর কাছে গেলাম, যাওয়ার পর সেদিন যেদিন ওখানে ওর সঙ্গে কথাগুলো আমার হলো, যে ও আমাকে বলতেছে যে আপনার মাঝে এত প্রতিভা আছে আপনি এরকম কেন, আমি কারো সঙ্গে কথা বেশি বলি না বা ক্লাসের মধ্যে গেলে মানে একটু বোধ বলে খাইছে, আমি বেশি কারো সঙ্গে মিশি না আর কি।
আচ্ছা
এখন ও আমাকে বলতেছে যে এত প্রতিভা আছে একটা বিকাশ ঘটান নাকি, না আমার কোনো প্রতিভা নেই, আর আপনি কি বলার জন্য আমাকে ডাকছেন সেটা বলেন। তা বলতেছে বলবো তো, তা এত ব্যস্ত হলো একটা মানে কয়েকটা কথা বলতে আমাদের ক্রাণী মান্নাংশ ছিল, সে মান্নাংশ আমাদেরকে দেখে ফেলছে, ও আর আমি যে আমবাগানের ভিতরে পেছনে গল্প করতেছি, এসে মানে আমাদের প্রধান শিক্ষক যিনি ওনাকে বলছে যে এই সমস্যার ও খুব ডাকে দেখলাম আমরা। তা আমি আসছি অর্থাৎ যখন স্কুলের ভিতরে আসলাম ওকে ডাকে নেই আমি, অর্থাৎ যখন প্রধান শিক্ষক আমাকে ডাকলো ওনার রুমে চেম্বারে, আমি ছিলাম অর্থাৎ আর হলো রেজিস্ট্রি হেডমাস্টার আনারুল নাম ছিল ওনার, উনি ছিল আর আমার এক নানা ছিল। আমার বলতেছে যে প্রথম কথাই আমার প্রথম কথা এটা যে সারা বাংলাদেশে এত জায়গা থাকতে তুমি গার্লসের পিছনে আমের বাগান তার ভিতরে আরা সেখানে কি করো, আমি তো তার কথার কোনো জবাব দিতে পারিনি। আমি বললাম যে ও ডাকছে আমি গেছি, ওই কেউ ডাকলে যেতে হবে আমরা তোমাকে ভালো জানতাম, এখন আমার জন্য নানা উনি মানে আমি এরকম দাঁড়াইছি তো উনি কেন জানি আমার এখানে ফুস করে ধরলো মানে কমরটা এটা সকাল প্যান্ট মানে কান দিছে প্যান্টটা আমার মানে এমন জায়গায় এমন মাথায় লাগছে, বুঝছেন আমি তো অবাক ওনারা হাসি উঠছে। তারপরে মনে যখন বাঁচছে আমি তো উয়া শুরু করে দিচ্ছি মানে লাগছে আমার ইতিহাসের মাস্টার ছিল উনি মানে আমাকে মানে নানা
বোঝানোর জন্য এটা করেছে।
প্রধান শিক্ষক মানে উনি আবার উঠে আসছে আসি বলতেছে দরজাটা লাগাও, লাগালো লাগে ওই যে আপনার যে পেপার কাটে যে কাঠিটা আছে ওইটার মাথায় দিয়ে আমার সিনটা আলগা করলো, মানে ওই তিন ঘন্টি স্যার বেশি জানি আর যখন ইয়া করলো তখন আমি কিছুটা মুক্তি পেলাম। তারপর অর্থাৎ আমি বললাম যে আমি গেলে স্কুলে আসবো না, ওখানে বলছি নানা বলতেছে কে বলে আমাকে আর ভালো লাগতেছে না আমি মাকে দেখতে যাবো।
ওকে, যে টিচাররা এরকম এরকম উদ্ভট শাস্তি দিতে পারে সেখানে তো আসলে ভালো না লাগে।
তারপর আমি পরের দিন, সেদিন না পরের দিন, এমনিতে জানেন আমি মানে বাড়িতে আসলাম, অনেকদিন হলো বাড়িতে জানি, অসুস্থ মন খারাপ, একটু ঘুরে আসি বাড়ি থেকে। তো বাড়িতে আসার পর সারাদিনে ওর সঙ্গে আমার সেদিন কোনো দেখা নেই, আমি ভাবি যে কই গেল কই গেল, কাউকে বলতেও পারি না। আবার আমার বন্ধু ছিল, গ্রামের তিনটা বন্ধু ছিল, আবার দু তিনটা বড় ভাই ছিল, তখন মানে ভাবলাম যে এদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি, কারণ ওরা তো সবসময় আমরা একসঙ্গে, আমি আসলে ওদের সঙ্গে ঘুরি সবসময়, কি জানি নিজের ভিতরে সবসময় রাখতেছি, দেখি ওদের কাছে প্রকাশ করি। ওদেরকে যখন বললাম তো ওরা বলতেছে যে এভাবে খোঁজ খবর কি সমস্যা হঠাৎ। তা আমাদের অর্থাৎ এক ফটো হয় উনি বিদেশ যাবে, আর ওদের বাড়িতে দাওয়াত, সেখানে দাওয়াত খেতে গেছে, বাড়ির থেকে আরো অনেক মানে কয়েকজন গেছে, তো আবার ও গেছে তাদের সঙ্গে। তা আমি ভাবলাম যে হয়তো বা আজকে আসবে না, কিন্তু না, দেখি সাড়ে দিক ওরা আসছে। আর ওরা সবাই জানে যে আমার সবসময় যখন মন খারাপ থাকে বা বেশি আনন্দ থাকে, আমার যাতায়াত জায়গা ওই একটা, সেটা হলো ওই গাছ বাগানে। এটা সবাই মানে যতগুলো ছেলে আছে আমাদের মানে ছেলেরা আমাকে খুব মূল্যায়ন করতো আর কি। তা ওকার কাছে যেন শুনছে যে আমি আসছি, ও আসছে একেবারে আপনার রাত্রিবেলা, আমি ওখানে বসে আছি, ও এসে মানে এরকম বসে থাকি না, সঙ্গে এসে গা ঘেসে বসছে।
আচ্ছা,
অর্থাৎ বসার পর বলতেছে রাগ করছো। আমি বললাম বুঝি না তোমার কিছু, আমি এই কি তোমার এটা কি অভিনয়, কি শুরু করছো তুমি, আমার জীবনটা কি খেলনা মনে হয় তোমার, আমি বলতেছি এভাবে, তুমি যেভাবে না আসছো আমি কি সেভাবে না আসবো সবসময়, এই যে আমি আসি তুমি কোনো কথা বলো না, কি দরকার আমার বারবার আমাকে এসে এত জ্বালা দেওয়া। তা ও বলতেছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আমাকে এইভাবে বললো। আমি বললাম বিশ্বাস করি না। তো বলতেছে কি করলে বিশ্বাস করবে। আমি বললাম যে আমাকে কিস করো দেখি। আমি ওকে কপালে কিস করতে বলছিলাম, কপালে করেনি, ডাইরেক্ট ফোটে। ও যখন আমাকে কিস করলো প্রায় অনেকক্ষণ, ও আমার এই মানে কাঁধের ভিতর কিরকম মানে আমি জীবনের প্রথম কোনো মেয়ের সঙ্গে এইভাবে আলিঙ্গনে মিশলাম, যে এটা কি আমার সম্বন্ধে কাঁদতেছিল একটা অজানা সুখ আমার ভিতরে, এটা কিরকম জিনিস। হ্যাঁ, যখন ও চলে গেল তারপর আমি তিন দিন ছিলাম বাড়িতে, আর পুতুলাতেই দেখা হতো ওর সঙ্গে, অনেক কথা মানে ও বলতো যে এটা কি মেনে নেবে বা এ ধরনের এটা সম্ভব।
আচ্ছা, এই যে প্রথম যে কাজটা করলো টুম্পা চাচাতো ছোট বোন, তো এই সময়টা থেকে আপনার প্ল্যানটাই কাজ করেছে নাকি হৃদয়ের ভিতর থেকে একটা ভালোবাসা কাজ করেছে, কোনটা আসলে?
মানে প্ল্যানটার ভিতরে এটা পরে, ও যখন আমার বুকে আসলো তখন এটা আমার স্মরণ ছিল না ভাই,
প্ল্যানটা স্মরণ ছিল না। তার মানে এটা সত্য প্রিয় শ্রোতা, প্ল্যানটা একটা বলতে পারি ব্যাক অফ দ্য মাইন্ড, সেটা মনের অন্য কোনো গভীরে কাজ করেছে, কিন্তু এটাও তো চরম সত্য যে হি ইজ নট প্রফেশনাল। সেই জায়গাটা থেকে ও যখন প্রথম কোনো মেয়ের হাত ধরেছে সেটা ওই মেয়েটাই ছিল, এবং প্রথম যদি কোনো মেয়ে ওর বুকে মাথা রেখে থাকে সেটা কিন্তু টুম্পাটাই ছিল। সুতরাং প্রথম স্পর্শ ওর ক্ষেত্রে একটা অন্যরকম উন্মাদনা, অন্যরকম একটা ফিলিংসের জন্ম দিয়েছে, যেখানে প্ল্যান কোনোভাবেই কাজ করেনি, সেটা ফিলিংসই ছিল, একটা অদ্ভুত ভালো লাগাই ছিল, রাইট? ওকে, তারপর
তারপর বলতেছি যে এটা বাড়ির সবাইকে মেনে নেবে, তুমি আমি যে ভুলটা করতেছে এটাকে মেনে নেবে সবাই। আমি বললাম সেটা পরে চেষ্টা করবো, আগে তো প্রেম করি।
তখন আপনি ক্লাস এইটই পড়েন?
না, আমি ক্লাস নাইনে।
যখন আপনি ক্লাস নাইনে উঠেছেন ও ক্লাস সেভেনে?
জি।
ওকে,
এখন এইভাবে তিন দিন পর আমি যখন চলে যাব ওকে আবার মানে আগের রাত্রে, আমি সকালবেলা চলে যাব, আগের রাত্রে ওর সঙ্গে কথা, এভাবে কুকুর পাড়ে আসছে, তা আসি বলতেছে যে কি অবস্থা, তুমি চলে যাবা? আমি বললাম হ্যাঁ চলে যাব, এখন ভালো থাকিও। আর আমার সঙ্গে তো সেই সময় ফোন ছিল না বা যোগাযোগ করার মাধ্যমে, আমি বললাম আমি প্রতি সপ্তাহে আসবো। তারপরও কি জানি একটু মানে সেরকম মনটা খারাপ খারাপ দেখলাম, আমি আমি চলে যাবো এ কথা শুনিয়ে খারাপ, আমারও মনটা খারাপ। তারপরেও আসলে
কত দূরত্ব ছিল বা আপনাদের বাড়ি থেকে ওখানে যেতে, মানে আপনি যেখান থেকে পড়াশোনা করতেন কত দূরত্ব?
আমার বাড়ি থেকে আমার নানার বাড়ি প্রায় 10 কিলোর মতো হতো।
আপনি যাতায়াত করলে ওখানে কতটুকু সময় লাগতো?
প্রায় আসতে 1.5-2 ঘন্টা।
1.5-2 ঘন্টা 10 কিলোমিটারে?
এত সময়? কারণ যখন মানে ওই জায়গাটা কোনো সেরকম ভারী যানবাহন
কিছু ছিল না, তার মানে কিছু চলাচল করতে হতো,
ওখানে ভ্যানে যেতে হতো,
ও এই জন্য 1.5-2 ঘন্টা সময়।
আচ্ছা, এরকম এখন যখন আমি চলে গেলাম, তারপর যখন যেদিন স্কুলে গেলাম, আবার ওই মেয়েটা যে আমার স্কুলের ক্লাসমেটটা, ও আমাকে বলতেছে ক্লাসে তোমার সঙ্গে কথা আছে। আমি বললাম তোমার সঙ্গে সেই দিন কথা বললে যে অবস্থা, আজকে কি বললে যে কি হয়, আমি পারবো না ভাই আমাকে মাফ করো। এইভাবে বললাম পারবো না ভাই মাফ করো, আমি তোমার কাছে হাত জোর করে বলেছি আমার সঙ্গে কথা বলার কোনো চেষ্টা করিও না। তা আমার কথা শুনে মানে মুখটা ফ্যাকাশে হয়ে গেল, আমাকে তেমন বিষয় বললো না। তো আমাদের একটা বান্ধবী ছিল, মানে ওর বেস্ট ফ্রেন্ড আর কি, আমার না বা ওর সঙ্গে এমনিতে কথা হয় তেমনটা না। এখন ও ওকে ধরছে যে হাদির সঙ্গে আসলে আমার কথা আছে, সিরিয়াস কথা আছে।
তার মানে লিয়ামনি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছে কোনো ভাবে, কিন্তু লিয়ামনিকে আপনি পাত্তা দিচ্ছেন না। লিয়ামনি কার মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছে?
ওই যে আমার বান্ধবীর মাধ্যমে।
ওকে, তারপর
দাঁড়াইছে তো আমাকে বলতেছে দেখ লিয়া তো প্রচন্ড পছন্দ করে, ভালোবাসে। এখন ও বলতেছে যে ও তো সারা বাজবে না, এখন তুই কিছু একটা বল বা কিছু একটা কর। বললাম দেখ আমার পক্ষে সম্ভব নয়, আমি প্রাথমিক অবস্থায় এটাই বললাম আমার পক্ষে এটা সম্ভব নয়, তাছাড়া আমি রিলেশন করতে পারবো না।
তাছাড়া আপনার চেন করার ঘটনা তো নিশ্চয়ই মনে আছে।
হ্যাঁ,
ওকে,
এখন এই অবস্থা। তা আমি বললাম যে বন্ধু তুমি যা বলো যে সম্পর্ক হবে না এটা, এভাবে ও চলে এসতো বললাম। তো লিয়াকে যে ও এভাবে বলছে, লিয়া আবার দুদিন স্কুলে আসে না। না আসার পর তা আমি ভাবলাম যে মেয়েটা হঠাৎ করে কি হলো, স্কুলে আসে না, কি অবস্থা, মানে মনের ভিতরে ওর কথা কিন্তু বাঁচতেছে। আপনি ভালো জানার কথা, কেন আপনি আর খোঁজ খবর নেন কেনা? আমি বললাম কি হয়েছে, কল জ্বর আসছে। এখন আমি বললাম যে টিফিনের সময় ওদের বাসায় যাবো। আমি ওই বন্ধুটা আর আমার বান্ধবীটা তিনজন রওনা দিলাম। এখন যাওয়ার সময় কি নেবো আমি এটা ভেবে পাইনি। অর্থাৎ আপনার ললিপপ তো আছে না, প্রথমবার ও অসুস্থ অর্জন আমি ললিপপ নিতে দিচ্ছি, বুঝছেন? ললিপপ নিয়ে গেছি, যাওয়ার পর এখন ওর সঙ্গে দেখাও বাড়িতে যা দেখি শুয়ে আছে। তো ভাবলাম আমার মনে হয় যে ওর জ্বরটা আসে নাই, বা শুনলে তো হাত দেয় নি, বুঝছেন? এমনিতে মনে হয় যে হ্যাঁ ভং আর কি। তা আমাকে দেখে হেসে উঠলো,
আপনি ললিপপ দিয়ে দিলেন।
হ্যাঁ, ললিপপ দিয়ে আবার সঙ্গে বসিয়ে, মানে তখন আর আমার বাইরে কোনো কখন কথা বলি না, অর্থাৎ রুমের ভিতরে টিফিনের সময় দুইজন মুখোমুখি বসিয়ে কথা বলি। এই অবস্থা তো আমাকে বলতেছে যে আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলছি, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো শুনতে। তো আমি ওকে ভালোবাসার কথা বলিনি ভাইয়া কখনো, মানে তো কেন মানে ওর সঙ্গে একটা সম্পর্ক বা রিলেশন ধীরে ধীরে গভীরে যাচ্ছে। এর সঙ্গে বসি, ওর পাওয়ার সঙ্গে আমার পা লাগে, ওর হাতের সঙ্গে হাত লাগে, কিরকম মানে এটা আবার এই যে বাড়ি থেকে গেলে আমি এক শিহরণ নিয়ে ওখানে আর এক শিহরণের মধ্যে পড়ে গেলাম।
আপনি এত অল্প বয়সে এত শিহরণের মধ্যে হয়ে যাচ্ছেন,
শিহরণের মধ্যে হয়ে যাচ্ছে আমার পরিবারে। এর মধ্যে আমার বাবার মাথার সমস্যা দেখা দিচ্ছে,
সবকিছু এই পারিবারিক অর্থনৈতিক অবস্থার কারণে।
পারিবারিক অর্থনৈতিক, উনি আপনার ওই যে পাটনা যে মেন্টাল হসপিটাল আছে সেখানে ওনার চিকিৎসা করেছি, বুঝছেন? এর মাঝে আবার ওখান থেকে কল আসলো, তোর বাবা খুব অসুস্থ। উনি যখন অসুস্থ হইত, অর্থাৎ যখন ওনার মাথায় কাজ করতো না, নাক মুখ দিয়ে একটু জানি ওই যে মানে যে গেঙ্গরায় ছাপনা আসে, একগুলো বৃষ্টি ওগুলো বার হয় আর কি, হাত পা চারি পাশে দাপায় এমন অবস্থা। তা আসলেন, আসি দেখি হ্যাঁ অবস্থা সেরকম। এরকম হতে হতে সংসারে মানে কিরকম একটা অস্থিরতার মধ্যে পড়ে গেলেন। আবার বাবাকে জানি একটা কারণে মা একটা থাপ্পড় মারছিল কানে, কানা থাপ্পড় মার সঙ্গে মায়ের কানটা মাথার সঙ্গে ডাইরেক্ট হয়ে গেছে, পর্দা বেরা ছিল ফেটে গেছে। তা এই অবস্থা, তখন মার চিকিৎসা প্রাথমিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছিল, নাক কান গলা বিশেষজ্ঞ, বুঝছেন? প্রায় চিকিৎসা করছে আপনার 7 মাস হবে, কিন্তু যখন ঔষধ দেয় কাজ হয়, কিন্তু ওই মানে যেটা আছে মাথার ছিদ্রটা ওটা কখনো মিস হয় না, এমতো অবস্থা। তা কি এক অস্থিরতা টেনশনের মধ্যে পড়ে গেলাম। আর বাড়িতে আসলাম বাবাকে দেখার জন্য, আসি আবার ও আমার সঙ্গে দেখা করতে চায়, ওই আমার সাহিত ভাই ছোট, ওই আমাদের মূল ঘটক, বুঝছেন? বয়স মানে ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র, কিন্তু ব্রিলিয়ান্ট,
মানে এইসব কাজে ব্রিলিয়ান্ট।
হ্যাঁ,
ওকে,
ওকে আমি মাঝে মধ্যে সরাট নিতাম, কেন্দ্রে নিতাম।
আর আপনাদের মানে যে কাজ করা লাগতো আপনাদের হয়ে
সে কাজ করে, আমরা কোথায় দেখা করবো, কিভাবে দেখা হবে, কয়টা দেখা হবে, কখন আসবে, সব ওকে বললে আর কাউকে প্রয়োজন ছিল না,
ও ম্যানেজ করে দিত।
হ্যাঁ, ওকে বলতেন যে ভাই এই আপনি যা বলেছেন এত সময় দেখা করে, ও বলতেন
ও সব বুঝতো, এগুলো আপনারা কি করেন না করে,
ও বুঝতো। আমি ট্রেনিং দিচ্ছি আর কি।
আপনি ট্রেনিং দিয়েছি?
ওকে ট্রেনিং দিচ্ছে যে এইভাবে বলবি, কাউকে বলিস না ভাইয়া, মানে ওকে একটা লোভের মধ্যে
আপনি মানে চকলেট দিয়ে যেভাবে দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে।
হ্যাঁ বুঝতো, কারণ সে তো ছোট হলেও বুঝতো।
এখানে আমি সবাইকে একটু নোট করতে চাই, প্রিয় শ্রোতা দেখুন, ক্লাস টু তে পড়ে একটা ছেলে, গ্রামের একটা ছেলে, তার বয়স 5 থেকে 7 বছর। এই ছোট একটা ছেলে, সেও বুঝে যে তার বড় ভাই এবং বড় বোনের মধ্যে একটা সম্পর্ক আছে এবং সেটা কিন্তু না বোঝাটাই স্বাভাবিক ছিল। আমি যেটা বলতে চাই যে এই যে ছোট বাচ্চারা, এদেরকে যে অ্যাভয়েড করা বা এদেরকে যে মানে না বুঝে এদের সামনে যে অনেক কিছু চালিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কোনোভাবেই করা উচিত নয়, কারণ ওরা কিন্তু ওই বয়সটাতে অনেক শার্প থাকে। এবং কোনো বয়সেই আসলে বোঝার জন্য আমার মনে হয় না যে বয়সের খুব বেশি দরকার আছে। ক্লাস 1-2 ছেলেমেয়েরা অনেক কিছু বুঝে, সুতরাং ওদেরকে অস্বীকার করাটা উচিত নয়, ওদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত ইন দ্য সেন্স যে ওরা বুঝছে এবং সেই অর্থে ওদের বোঝাটা ঠিক হবে কিনা ওদের সাথে সেটা মনে রেখে আচরণ করা উচিত। হ্যাঁ তারপর
হ্যাঁ, ও যখন নিলে বলতো তো আমার সঙ্গে দেখা করতে বলছে, যে ওকে বলিও যে মাগরিবের নামাজের পরে যেন আমার সঙ্গে দেখা করে। আবার আমিও ভাবি যে হ্যাঁ দেখাটা করা জরুরি, তো আমি চুপচাপ যাই পুকুরপাড়ে বসে আছি, দেখি ও মানে ভদ্র একেবারে ভদ্র, মন মোরও খারাপ, আমার পাশে এসে বসলো, বলতে সে বরাবর এখন কি অবস্থা, ও মানে দুঃখ প্রকাশ করতেছে, আমার আবার এই পাশে মানে হাতের নিচ দিয়ে ওর হাতটা দিয়ে কাজে ওর মাথাটা রাখিয়ে মানে আমার সঙ্গে গল্প করতেছে। আমি বললাম দেখো এখন আমি কি করি, সংসারে বড় ছেলে, অর্থাৎ আমরা দু ভাই আর কেউ নাই, সংসারে বড় ছেলে এখন কি করি, সংসারের যে অভাব এখন এমত অবস্থা। ও আমাকে বলতেছে তুমি কি করবে, করার মতো বয়সটা এখন হয় না তোমার, আর কি ভাই করবে এখন। আমি ভাবতেছি যে সংসারের যে পরিস্থিতি, অর্থাৎ আমাদের যে জমিগুলো ছিল সেগুলো আপনার প্রায় অর্থাৎ মার চাকরির ব্যাপারে দেওয়ার জন্য সেখানে বন্ধ পড়ে গেছে, আবার যখন বাবার চিকিৎসা সেটার ব্যাপারেও কিছুটা বন্ধ পড়ে গেছে, আবার বাবা যখন মানে ইয়া হলো তখন আমাদের দোকানটা সেটা প্রায় অসলের মতো, আবার মার কানের অসুবিধা এখন সব মানে মিলে একটা সমস্যার মধ্যে। তা আবার মনে করেন ইনি বাবা যদি এরকম অসুবিধা তার সে অসুবিধা মার বেশি, আমার কান দিয়ে রক্ত আসে, কুঁচ পড়ে, পানি পড়ে। এখন ওনাকে নিয়ে আসা হলো 2009 সালের শেষের দিকে, ঢাকা আপনার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল আছে না, যে ওনাকে গিয়েছিলেন চিকিৎসা করা হয়েছিল যখন উনি প্রথম আসে, তা ওনাকে যখন নিয়ে আসে ডাক্তার প্রাথমিক অবস্থায় চিকিৎসা দেয়, ওনারা এখানে বোর্ড বসায় যে আসলে সিরিয়াস কিভাবে চিকিৎসাটা করা যায় এইরকম। তা এই মাঝে শাশু বোনের সঙ্গে অর্থাৎ এগুলো আরো সামনে, তো ওর সঙ্গে সেদিন এইভাবে কথাবার্তা বলে আমার মতো আমি চলে আসছিলাম চুপচাপ, কথা নেই, দ্বিতীয় রাতে অনেক কথা, কেউ ভালোবাসা মানে সীমা লঙ্ঘন করে যাচ্ছে আর কি। ও আসতো যখন এখন সবকিছু মানে সব উজাড় করে দিচ্ছে, ও
বয়সন্ধিকালের প্রথম দিককার বয়স এবং বয়সন্ধিকাল আসেও না অনেকের এই বয়সটাতে, কিন্তু ফার্স্ট ফিলিংস, ফার্স্ট টাচ এগুলো কিন্তু খুবই মারাত্মক এবং ওই অনুভূতিগুলো আসলে খুবই ডেঞ্জারাস একটা অনুভূতি হয়। এবং এই অনুভূতিগুলো এরকম মানে আমি ঠিক জানি না ওর আমি যেগুলো বলছি সেগুলোর সাথে ওর ব্যাপারগুলো মিলে যাবে কিনা, আমি শুনেছি এরকম এবং পড়াশোনাও করেছি কিছুটা এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে, যে হয়তো প্রথমে হাতটা ধরলো, পরের বার শুধু হাত না তার চেয়ে আরেকটু বেশি, তার থেকে আরেকটু বেশি, স্টেপ বাই স্টেপ এগুলো বাড়তে থাকে এবং ওদের মধ্যে কিন্তু সেই সম্পর্কের দিকেই ধীরে ধীরে ওরা যাচ্ছে। আমি কি ঠিক বলেছি?
হ্যাঁ জি।
তারপর
তারপর এইভাবে ওর সঙ্গে আমি প্রায় আসতাম, মানে ওই ধরনের মেলামেশা হতো, আর আমি ভাবতাম যে এমনিতে শুধু এগুলোই করতাম, আমি এমন কোনো ক্ষতি করিনি যাতে সে কোনোদিন প্রমাণিত হয় আর কি, যে নিজের সত্যটা নিয়ে বা ইজ্জত নিয়ে সে লজ্জাবোধ
মানে হাজব্যান্ড এন্ড ওয়াইফ যে ফিজিক্যাল রিলেশনশিপ সেটা হয়নি, কিন্তু বাকি অন্য অন্য কিছু
হয়েছে মানে অজস্র দিন ভাইয়া, ও আমার অজস্র দিন এই বুকে ঘুমিয়ে আসে প্রায় অনেকটা পর্যন্ত, ও একার মধ্যে থাকতো, তো
তো ও তো পরিবারের একমাত্র মেয়ে ছিল, ওর মা কিংবা বাবা খোঁজ করতো না যে মেয়েটা কোথায় গেল, কারণ ওর উপর তো বেশি নজরদারি থাকে,
কারণ আমাদের তো এই যে নজরদারি থাকে ঠিক আছে, বিশাল তো ফ্যামিলি রে, 7টা বাড়ি, 7টা ভাই বোন, যদি একটা ভাইয়ের সঙ্গে যায় বা বোনের সঙ্গে যায় কেউ মাইন্ড করার মতো নয়, শোনো আবার গ্রামের মধ্যে আমাদের সবাই মূল্যায়ন করে আর কি, এই অবস্থা মানে সবাই আর কি মান সম্মানের দিক দিয়ে অনেক উপরে ছিলাম আমরা, তো এই অবস্থা যখন ওর সঙ্গে আমার রিলেশনটা এভাবে এইভাবে ঘটতেছে, তা আমি তখন ভাবতেছি যে একদিকে সংসারের এই হাল, একদিকে এর সঙ্গে আমার এই রিলেশন, প্রতিশোধ তো মানে প্রতিশোধের পর্ব আমার শুরু, আমি নিছি বা যেটা যতদূর এগোনো দরকার এগোতেছি, মাঝামাঝি মানে অনেকদিন সাধনা করার পর পালেন এবং কিছু কিছু নিলাম, এমন কি করে ওকে মানে দূরে ঠেলে দেয়, বুঝছেন, তখন আমার মাথায় এইটা কাজ করলো। তা তখন আমি আবার ওখান থেকে যখন নানুবাড়িতে চলে আসলাম, আসার পর অর্থাৎ লিয়ামনি তা ওর সঙ্গে আবার আমার ওইভাবে যখন কথা চলতেছিল কথা হয় আবার মাঝে মধ্যে
কিছুটা
সময় যাতে ও আমাকে ভালোবেসে ফেলে, কিন্তু তখন আমি সরে আসবো।
এটা কি হবে? এটা আপনার উদ্দেশ্য সার্ভ হবে?
হ্যাঁ, এটা আমার উদ্দেশ্য সার্ভ হবে।
আপনি তো চাচার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছিলেন, কিন্তু এটা চাচা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে?
এতে আমার মানে মাথায় কি জানি একটা, যখন উনি ওনার মেয়ের কথা শুনবে, যখন হাদির সঙ্গে এই ধরনের একটা রিলেশন, তখন হয়তো বা যখন জানবে উনি, তখন নিজে লজ্জা পাবে যে আসলে আমি যদি ওনার সেদিনে কথাটা স্মরণ হয় যে আমি ওই দিন ওই কথাটা বলছিলাম।
তার মানে আপনি চাচ্ছেন যে টুম্পা তার ফ্যামিলিতে এটা সিনক্রিয়েট করবে, ফ্যামিলিতে এটা জানাবে এবং আপনার চাচা সেটা জেনে যাবে। জেনে যাওয়ার পরে সে লজ্জা পাবে যে যে ছেলেটাকে আমি এইভাবে অপমান করেছি সেই ছেলেটা কি আমার মেয়ে ভালোবাসে। তার মানে আপনার উদ্দেশ্য এখন পর্যন্ত সাকসেস, এটাই ছিল মূলত আপনার উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, এতক্ষণে আমরা উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গিয়েছি এবং ক্লাস সেভেনে আপনি অপমানের শিকার হলেন। দুই বছর ধরে আপনি এই প্ল্যানটা
সাকসেস করলেন।
দেখুন, ও গ্রামের খুব সাধারণ একটা ছেলে, ওর কথা শুনেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সহজ সরল এবং কতটা আঞ্চলিক ভাষায় কথা বলছে, এবং ও যে খুব বেশি হাইলি এডুকেটেড তাও না, এবং সেটা আপনারা লাস্ট পর্যন্ত জানলেই বুঝতে পারবেন। ওই রকম একটা ছেলে যে যৌথ পরিবারে বড় হয়েছে তারও প্রেস্টিজ। আমরা এখানে এরকম গল্প পেয়েছিলাম যে একটা ছেলে দুর্ধর্ষ খুনি হয়েছে, মাফিয়া সেটার জীবনের গল্প এখানে বলতে এসেছিল। পারিবারিক ভাবে তাকে অপমান করা হতো, অন্যান্য ভাই বোনদের জায়গাটাতে তাকে খাটো করা হতো, তাকে নেগলেক্ট করা হতো, এগুলো ছিল তার জীবনে সন্ত্রাসী হওয়ার জন্য অন্যতম কারণ। আমরা হাদিরের ব্যাপারেও ঠিক একই জিনিসটাই পেয়েছি।
This track was downloaded from FusionBD.com.
ছোটবেলায় এক ধরনের নেগলিজেন্সি ওর চাচার কাছ থেকে পেয়েছে, এবং তার প্রতিশোধ হিসেবে চাচার সবচাইতে আদরের যে ধন বা সম্পদ আমরা যেটাই বলি না কেন, তার কন্যাকে সে বেছে নিয়েছে। দুই বছর ধরে সে চেষ্টা করে, সে ছোটবেলাতে সে তার মনটাকে তার প্রেমে ফেলেছে, এবং চাচাকে লজ্জা দেবার জন্যে সে এখন তার বোনের কাছ থেকে সরে যেতে চাইছে। আমি এজন্যই বলছি এই কথাগুলো যে ছোট যারা থাকে, আপনি যাদেরকে মনে করছেন যে পিচ্ছি আমরা একটা শব্দ ব্যবহার করি যেটা উচিত না, তাদেরকে ওরকম ভাবে ছোট বা তাদেরও একটা প্রেস্টিজ আছে, তাদেরও একটা সম্মান আছে, সেটা মাথায় রেখেই আপনাকে কথা বলা উচিত বা আপনার সেদিকে খেয়াল রাখা উচিত। কেননা আপনার কোনো একটা আচরণে বা আপনার কোনো একটা ব্যবহারে সে যদি মনে কষ্ট পায়, সেখান থেকেও বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। আমরা জানি না বড় ধরনের ঘটনা কি ঘটেছে, আমরা একটু সামনের দিকে যেতে চাই। তারপর কি হলো?
তারপর লিয়ামনি আমার সঙ্গে সবসময় কেন জানি অন্যভাবে মিশতেছে, ওর গা শরীর দুলে দেয় সব আমার। আমি ওর সাথে মাথায় হাত দেই, কিছু বলেন না, মানে যদি শরীরে কোনো অঙ্গ স্পর্শ করে তারপরেও কিছু বলে না। তাই আমি ভাবলাম যে এটা আবার কোন রকম, এটা কি? তা আমি যে ওকে বলবো যে ভালোবাসি, এই ভালোবাসার কথাটাই ওকে আমি বললে নেই, কিন্তু তার মাঝে মানে বন্ধুত্বের সম্পর্কে ও আমাকে ভালোবাসে এইটাও বলে, কিন্তু শুনতে চাই মাঝে মধ্যে তুমি আমাকে ভালোবাসো কি না এই ধরনের কথা। কিন্তু আমি যে তার সঙ্গে এভাবে করতেছি, এভাবে আচরণ করতেছি যে আমি তাকে ভালোবাসি না এই কথাও বলে নেই, কিন্তু তারপরে সবকিছু সে আমাকে উজাড় করে দিতেছে, এই ধরনের কোনো কথাবার্তা হয়নি তার সঙ্গে।
ওকে,
এখন এভাবে চলতেছে যে আমরা ক্লাসে টিফিন পাই যে টাইমটুকু পাই, বা আমাদের ওখানে যে বোর্ডিং ছিল আম্বানি স্কুলে যে সময়টুকু পাই, মাঝে মধ্যে বন্ধুদেরকে মানে বডিগার্ডে রাখি দেখে দুজনে মজা করি আর কি। এভাবে বেশ কিছুদিন যাবে, যাওয়ার পর আমি তো একে একটু দূরে ছেলে দিতে আসছি,
মানে টুম্পাকে,
হ্যাঁ, বাড়িতে আসতাম। আসার পর মানে ও দেখি যে আসলে চেহারাটা খারাপ হয়েছে ওর।
কি ধরনের ব্যবহার করছিলেন যার কারণে চেহারা খারাপ হয়ে যাচ্ছে?
আমি ক্লাস 9 এর বার্ষিক পরীক্ষা এসে গেছে, আমি ক্লাস 10 এ উঠবো, এই অবস্থা। আমি যখন আসলাম তা ও আমাকে দেখে মানে ওই ওর শ্বশুরের মানে একটু হাসলো, ও কেন জানে দাঁড়ায় আছে এমনিতেই সঙ্গে ওই শান্ত হইতে। তা আমি আসলাম শুষ্ক একটা হাসি, আমি বলতেছি ভালো আসো। আমি বললাম হ্যাঁ কেমন আছো? ভালো। শান্ত হইতে বললাম তুই কেমন আছিস গিট্টু? বলতেছি যে হ্যাঁ ভাই আপনি কেমন আছেন?
ওই যে ছোট ভাইটা মানে যিনি আপনাদের আসলে মাঝখানে মিডিয়া হিসেবে কাজ করতো,
ও তা আমি ওর সঙ্গে মানে বেশি কথা না বলে বাড়িতে গেলাম। তা ও যাওয়ার সময় মানে আমাকে বলতেছে তো দাঁড়ান, মানে দুশার কদম যখন এগিয়ে গেছি বললাম আমি বাড়িতে আসতেছি দূর থেকে, তো বলছে দাঁড়ান। তা আমি বললাম কি? তো বলতেছে 12টার দিকে আমার সঙ্গে দেখা করবে।
রাত 12টা?
জি। আমি বললাম কোথায়? তো বলতেছে এই পুকুর পারে। আমি বললাম আচ্ছা। তা আসলাম, অর্থাৎ বাড়িতে গেলাম, খেয়ে ফেললাম, খাইলাম। এখন মাঝে মধ্যে আমি এই গল্পগুলো যে এই ধরনের আমার ওই দুই তিনটা বন্ধু আর কি জানতো ওরা, এখন ওদেরকে মাঝে মধ্যে বলি যে এখন এই পথটা ঘুরে ঘুরে যাচ্ছি কি করবো।
তার মানে আপনি যে কাজগুলো করছেন প্ল্যান করে করছেন সেগুলো আপনার বন্ধুরা জানতো?
ওই আমি তিনটে বন্ধু মানে ওরা সবসময় আমার সঙ্গে থাকতো।
ওই তিন বন্ধুকে আপনারা এটা বলেছিলেন?
হ্যাঁ বলেছিলাম।
ওকে।
এমতো অবস্থা, ও যখন আমাকে ডাকলো আমি আসলাম, আসার পর ওর সঙ্গে রাত্রিবেলা কথা। আচ্ছা আমার কি তুমি ভুল পাইছো তুমি? আমি করলাম কেন এ ধরনের কথা বলতেছো? ওরা কোনো অপরাধ পাইছো? আমার কথাগুলো বাজে ওর মাথায় এখনো, কোনো অপরাধ পাইছো? আমি করলাম না তেমন তো কোনো অপরাধ পাইনি। তবে কি অপরাধ তুমি আমার শাস্তি দিচ্ছো? করলাম কই তোমার শাস্তি দিচ্ছি? আমার পরীক্ষা বলবো না, আমি খুব টেনশন আছি। মানে ওর সামনে আর বলতে পারতেছি না যে আমি ওকে এভাবে প্রতিশোধ নিতেছি বা ওকে এভাবে ছোট করে দেখতেছি, মানে আমার বিবেকে ধিক্কার দিচ্ছে। আসলে করতে চাচ্ছিলাম কি আর হচ্ছে না কি, মানে ওর কাছে গেলে আমি তখন একটু নার্ভাস হই, ওকে আর এই ধরনের কোনো কথা বলতে পারি না। তা এর মাঝে হঠাৎ ওর দিকে তাকে দেখি, আগে ও মাদ্রাসায় পড়তো, তো ওখানে মাদ্রাসায় শুধু এই চোখের যে উপরে ভুলুটা থাকে ওইটা সে আগে তুলতো না, হঠাৎ চোখ দিয়ে দেখি সেটি তুলছে, বুঝছেন? আবার চুল কাটতো না, চুল কাটে এবার সেখানে বা করে রাখছে। আমার মাথায় এগুলো দিয়ে ঘুরে গেছে, আমি পছন্দ করতাম না এগুলো, কারণ ওখানে তখন আমি নিষেধ করলাম যে আজকে করছো নিশ্চয় জানার কখনো না করো।
কেন করেছো জিজ্ঞেস করেছিলেন যে কেন করেছে?
হ্যাঁ আমি জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কেন করলে। কয়েকদিনে আমার এক বড় আপার নাম করলে, আপার কাছে গেছিলেন, আপা করলেন যে আপা না সাথে দাও তো আমার, তা আপা এভাবে করে দিচ্ছে। তো বললাম ঠিক আছে আজকে যখন করছো নেক্সটে আমার কখনো না হয় এই ধরনের, মানে আসলে আমার এটা পছন্দ না।
আচ্ছা
তোমার এই চুল কাটা বা ভুড়ি তোলা বা অন্য কিছু এই সরজামা করো মাঝে মধ্যে, তুমি একজন মাদ্রাসা ছাত্রী, বুঝছেন? এভাবে ওকে জ্ঞান দিতে হবে। আমি তারপরে ওকে তেমন কিছু আর বলিনি সেই সময়। তবে একদিন অর্থাৎ ওকে আমি ডাকছিলাম সরাসরি, আমার মাথাটা কি জানি ব্যাপারে ওর উপরে মানে প্রচন্ড রয়ে গেছিলাম আমি। যাওয়ার পর বললাম তুই বাহিরে আয়, এখনই তোর সঙ্গে কথা আসে না। মানে আমি জানতেছি বা আমি মনে করছি যে আমার সেদিন মাথাটা এমন আছে যে আজকে মনে হয় ব্যাপারটা সবাই জেনে যাবে বাড়িতে। অক করলাম মানে ডাক দিয়ে বললাম জোরেই বলছি আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো রিলেশন রাখার চেষ্টা করবি না, কারণ ওই আবার দেখি এগিয়ে আর চুল কাটা, বুঝছেন? আবার দেখি যে ভুরুটা ওঠান। তা ও আমাকে বলছিল যে ভুল হচ্ছে, আমি বললাম তোর ভুলের কোনো ক্ষমা নেই। আবার রাত প্রায় 7:30 মতো আমি আর আমার এক আঙ্কেল বসে আছি, ও আসছে রাত্রিবেলা আসিয়া। আঙ্কেল তো কোনোদিন কিন্তু সামনাসামনি বা ওনার সঙ্গে তেমন কোনো আচরণ করে নাই ও এই ধরনের, তো আঙ্কেল জানে আমি বলছি রে। কিন্তু ও প্রথম আঙ্কেলকে উপেক্ষা করে আঙ্কেলের সামনে যে দৌড়ে আমার পাটা মানে
জড়ে ধরে, হ্যাঁ আঙ্কেলকে উপেক্ষা করে,
হ্যাঁ বলছে আমার ভুল হচ্ছে আমাকে ক্ষমা করো। আমি যখন পা ধরছি একটা মেয়ে ওখানে কি বলবো, তা ওকে পা থেকে তুলে যেভাবে আর কে করার লাগে ওই বাড়িতে পাঠিয়ে দিলাম। তা এমন তো অবস্থা ও যখন চলে গেল আমি বাড়িতে আসলাম, খাওয়া করলাম, ঘুমাইলাম, সেদিন আর কোনো কথা নেই ওর সঙ্গে। এখন দ্বিতীয় রাতে ওর সঙ্গে আবার আমার দেখা, মানে ওর সঙ্গে আমার কয়েকদিন বাড়িতে ছিলাম আমার প্রতি রাতে অজস্র রাত, অর্থাৎ আপনি যেমন ফজর আজান পর্যন্ত ওর সঙ্গে আমার একবার দেখা হতো, ফজর আজান পর্যন্ত চলে যেত, আমি ওর ঘরের ভিতরে ওর সঙ্গে শুয়েছিলাম। তারপর আমি স্কুলে পারতাম অনেক কিছু করতে, ও কখনো মানে ও নিষেধ করছিল আমার, এইভাবে চলতো আর কি। এখন নানু বাড়িতে আসলাম, অর্থাৎ ক্লাস টেনের জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে যে আবার শিক্ষা সফর আছে সেই শিক্ষা সফরে যাওয়া হয়। আমরা ওই যে সেই দিনাজপুরের রামসাগরে গেছিলাম, সেটা হয়েছিল এমন মেয়ের এক পাশে, ছেলের এক পাশে, ওরা ওই সাইডে মেয়েরা, ওই সাইডে আমরা ছেলেরা। রাজা নামনাথের যখন আমরা ওই রামসাগরে গেলাম, তারপর সেখানে ঘুরছি আমরা, ও একটা ময়না পাখি কিনেছিল মেয়েটা, আর আমাকে গিফট করেছিল পাখিটা। ওই জায়গায় দাম নিয়েছিল 1700 টাকা। আর ওখানে সারাদিন মানে যখন আমাদেরকে নেমে দিয়ে গাড়ি ভালো করার জন্য আবার নিয়ে এসছে আপনার রংপুরে, রংপুর সারা কিন্তু নাই, এখন রংপুরে গাড়ি ঠিক করার জন্য নিয়ে এসছে। এদিকে আবার আমরা সবাই খাওয়া দাওয়া করছি, ঘুরছি, মানে যেজার মতো ঘুরছি। প্রায় সন্ধ্যার পর 8:30 দিক গাড়িটা আসছে। আসার পর আমরা যখন আবার গাড়িটা পিছু করলাম, চলার পর প্রায় অনেকটা পথ, এখান থেকে মানে প্রায় 10-15 কিলোমিটার হবে, মানে রাজা রামসাগরের ওখান থেকে আসছে। যাওয়ার সময় যে পুলটিতে মনে করেন আমাদের গাড়িটা নষ্ট হয়েছে, অনুরূপ সেই পুলে আসছে গাড়িটা ধাম করে আটকে গেছে। এখন ড্রাইভার সবাই হতভাগ, যে যে জায়গাটা আটকেছে এটা খুব ডেঞ্জারাস জায়গা, যে ড্রাইভাররা বলে এখানে নাকি ডাকাত থাকে। এখন কি করবে এই চিন্তা ভাবনা, সার সবাই আমরা ভয়। ওখান থেকে মানে ড্রাইভাররা বলতেছে যে গাড়ির সমস্যা কি হলো, স্টার্ট নেয় না। কি সমস্যা, কি সমস্যা? ভিতরে যে স্টার্ট ইঞ্জিনটা আছে ওইটা একেবারে মানে পুরোটা গেছে, ওখান থেকে গাড়ি ঠেলে প্রায় আমরা 3 কিলো নিয়ে আসছি লোকালয়ের মধ্যে, আবার যেখানে আছি খুঁটির দাঁড়াচ্ছি ওই সাইডে আবার গুড়া করতেছে, মানে মুঠা গুড়তে আছে না, সেখানে এসে আমরা গাড়িটা রাখছি। রাখার পর যে যার মতো মানে কেউ হয়তো বাথরুমে গেছে, কেউ ফেরে ফেলতেছে বাইরে, মানে গ্রামের মতো আর কি, আশেপাশে মানুষ আছে। আমাদের আর অন্য কোনো কাজ নেই, দুইজন হাঁটতে হাঁটতে মানে ও আমাকে এইভাবে ধরছে, মানে হাঁটতে নিয়েছে ওর হাতটা দিয়ে আমার এখানে মাথা দিয়ে চলছে। আমি বললাম কই যাবা, যে কি সরকারি জায়গা বলছি নাকি? তো বলছে সরকারি জায়গাতে যাবো সবাই। হ্যাঁ, প্রাইমারিতে নিয়ে গেল, নিয়ে দেখছি জানি মানে কিরকম করে আমার সঙ্গে মেলামেশা করতে করতে এক সময় আসলে আমি নিজে না ভাই মন থেকে যা কিছু করবো, আচ্ছা সবকিছু উজার করে দিল সে আমার। হ্যাঁ, এই অবস্থা। তারপর প্রায় কিছুক্ষণ পর আমরা আসলাম গাড়িতে, আসার পর এইভাবে সেদিন রাতটা চলে গেল। পরদিন মানে 11টার দিকে আমাদের গাড়িটা সাকসেস, ওনারা ওই গাড়ির অবস্থা দেখে ওখানে রেখে যা মাল কেনার লাগে তার জন্য আবার রংপুরে গেছে। সকালে উঠে নাস্তা করে আবার আমরা রওনা দিলাম 11টার দিক। পিকনিক থেকে আসার পর পরের দিন ছুটি দেয় স্কুল, আবার আমি ছুটিটা পেয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর এসে আলতু হেঁটে আবার পাঠিয়ে দিছে, ওকে বলো কথা আছে,
মানে আপনার চাচা তো বোন।
তা কয়ে ইম্পর্টেন্ট কথা আছে, তাই আমি বললাম ঠিক আছে যাবো। তা প্রায় সন্ধ্যা 7:30 দিকে আমি ওখানে বসে আসি, ও আসলো, আসিয়ে পাশে বসলো, বলতেছে যে ভালো মন্দ জিজ্ঞেস করিয়া কেমন আসো, কী অবস্থা? তা বলতেছে যে একটা সমস্যা আসছে। বললেন কী সমস্যা? বলতেছে যে আমার আবার যে বাবার বড় তার বড় মানে সবার বড় যে জ্যাঠামশাই তার ছেলে, আবার আমার দাদারা 3 ভাই, তো 3 ভাইয়ের মধ্যে এক মানে ভাইয়ের দাদার ভাইয়ের ছেলে আছে না, ছেলের মেয়েকে ভালোবাসা বা পছন্দ করে আমার জ্যাঠাতো ভাইটা। তা বলতেছে যে ওকে করে দেওয়ার জন্য যে রিলেশনটা করে দেয় মানে সাহায্য করে। তা বলতেছে আমি কি করবো বলো তো, কিভাবে সম্ভব হবে এটা? আমি বললাম যে দেখো তুমি যেটা নিজে করতেছো বা যে আগুনে তুমি নিজে পড়তেছো, তা তুমি তো তোমার ভালো মন্দ নিজে বুঝতেছো, তুমি কি চাইছো যে সেরকম কোনো কিছু আঘাত তোমার জীবনে বা আমার জীবনে নেমে আসুক? মানে আমি ওকে এইভাবে সান্ত্বনা দিতেছি যাতে ওই কাজটা না হয়, এদিকটা আমি একটা সাতামো করতেছি, আমার মনে মনে তো সাতজনই চিন্তা ভাবনা, আসলে প্রকৃতভাবে মানুষের একটা ভালোবাসা থাকে সেইটা না। যে আমি বলতেছি যে না, এটা কখনোই তুমি করিও না, তাহলে তোমার ক্ষতি হবে আমার ক্ষতি হবে। যে আমাদের একটা সম্মান আছে, লোকে তখন কি বলবে যে ওদের বাড়ি বাড়ি খেলে এগলাই মানে ঘরের ভিতরে, অর্থাৎ ওরা মানুষকে কোনো কিছু দেবে না। গ্রামে কিন্তু অনেক কথা হয় ভাইয়া, আমি তা আমাকে বললো যে হ্যাঁ আমি ভাইয়াকে বলবো যাতে এই ধরনের কোনো চিন্তা ভাবনা না করে, আমার দ্বারা এই ধরনের কাজ হবে না। আমি বললাম হ্যাঁ ভুলেও যেন কখনো না করিও তুমি, এভাবে কথা বললেন। তা আবার ওই রকম যেরকম মানে আমি আর কখনো ভুল পাই না, ভুল না একদম শেষে দোষ না পাওয়া যাবে, তাই কিভাবে অপরাধে বানাবেন, কিভাবে তৈরি করবেন, আমার সবসময় এইটা চিন্তা ভাবনা। তা সেদিন মুঠো চলে গেল, দেখতে দেখতে প্রায় এসএসসি পরীক্ষা আমার আসতেছে, এদিক লিয়া অর্থাৎ ওর সঙ্গে ওই জাস্ট একবার আমার ওইটা হচ্ছে, কিন্তু তারপরে ওর সঙ্গে আমার রিলেশনটা মানে আরো গভীরে যায়
লিয়ার সাথে।
হ্যাঁ লিয়ার সাথে, কিন্তু লিয়াকে পছন্দ করতো আমাদের এক সিনিয়র ভাই, কিন্তু উনি যে আল্লাহ জানে আর লিয়া জানে কি যে ঘটনা, আমি এরকম আমার বাসায় আসছি, অর্থাৎ ভাই লিয়াকে বার করে নিয়ে চলে গেছে ঢাকা শহরে আসছে, এখন সঙ্গে এখন সংসার করতেছে লিয়া,
বিয়ে হয়ে গেছে,
বিয়ে হয়ে গেছে আমার সঙ্গে মানে কোনো কথা নেই। আমি এরকম আসছি এরকম মানে সেদিন স্কুলে যাইনি, সকালে স্কুলে আসছে ওর সঙ্গে চলে গেছে মেয়ের সঙ্গে
হঠাৎ করে
হঠাৎ করে। তবে ছেলেরা সবসময় মানে সবসময় আমার সঙ্গে থাকতো, মানে মাঝে মধ্যে লিয়া আমাকে একটু চিঠি দিত, সেগুলা ও পড়তো আমি ওকে দিতাম, কি জানে কিভাবে ও কি যে করছে ও জানে আর লিয়া জানে। অর্থাৎ ধরেন সব যেদিন বার হয়ে গেছে তার দুদিন আগ পর্যন্ত আমার সময় দিচ্ছে,
হঠাৎ করে একদিন চলে গেছে,
হঠাৎ করে একদিন চলে গেছে, আমি নিজে অবাক। সেরকমটা
যে লিয়াকে লাভ করতো এটা আপনি জানতেন
না? জানে না,
যখন চিঠিগুলো পড়তে দিতেন তখন ওর মধ্যে অ্যাটিটিউডটা কেমন ছিল?
হ্যাঁ পড়তো আসতো যে এই কথাটা এইভাবে লিখছে, মানে ও আমি মানে সেই সময় যখন পরে আমি আমার ভুলটা বুঝতে পারি তখন বুঝছি যে আসলে সাটামো করছে, ওই সময় সরলতার সুযোগ নিয়ে আমার ওটা কাজে লাগাইছে। অর্থাৎ লিয়ার আঙ্কেল ছিল, সে আঙ্কেলকে ও চিঠিগুলো দেখাচ্ছে আমার দুটো একটা।
লিয়ার প্রতি আপনার প্রথম দিকে গভীরতা ছিল না, পরের দিকে
মানে ওর সঙ্গে ভালোবাসা, আমি গভীরতা ওইটা ভালোবাসি যে আমি ওকে সে কথাটাও আমি তখন
অব্দি বলতে পারিনি, তার আগে
শেষ পর্যন্ত বলিনি ওকে আমি ভালোবাসি।
তার আগে আপনাদের মধ্যে সম্পর্কটা হয়েছে এবং এক ধরনের গভীরতা তৈরি হয়েছিল এবং সে মেয়েটাও হঠাৎ করে আপনার কাছ থেকে হারিয়ে গেল ক্লাস টেনে পড়ার সময়। ওকে তারপর
এখন ও যখন চলে গেল তারপরও মানে ক্লাসের মধ্যে কিদিন ফাঁকা ফাঁকা লাগতেছিল, একটা মেয়ে সবসময় এভাবে আমার সঙ্গে মিশতো কথা বলতো আমার কেমন খারাপ লাগতো, অর্থাৎ একটা গ্যাপ তৈরি হয়ে গেল। অর্থাৎ
এটা কি এসএসসি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে?
একটা আগ মুহূর্তে।
বিরতির ঘন্টা আবারও বেঁচে গেছে প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতি নেব আমরা এবং আপনারা জানেন যে একটু পরেই রাত একটা, আমরা একটা বাজার পরপরই আবারও ফিরে আসছি। আর প্রিয় শ্রোতা আপনাকে এখানে একটু বলতে চাই, এসএমএস পোল এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন যতটুকু শুনেছেন কতটুকু আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে আমরা একটু টেস্ট করতে চাই। যারা জেগে আছেন জেবিএসপির সাথে আছেন এবং যারা বিলিভ করছেন এই ঘটনাটিকে তারা সেলফোনে গিয়ে লিখুন ABC স্পেস ইয়েস এবং পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, এবং যারা বিলিভ করতে পারছেন না কিংবা কনফিউশনে আছেন তারা লিখবেন নো। নো লেখার নিয়মটি হচ্ছে প্রথমে ABC স্পেস নো এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এসএমএস পোল খুবই গুরুত্বপূর্ণ এবং এসএমএস পোলে যারা অংশগ্রহণ করেন তারা আমাদের অনুষ্ঠানের হার্ট আমরা বলে থাকি, কারণ তাদেরকে নিয়ে আমরা পুরো মঞ্চ সাজিয়েছি, তাদেরকে নিয়ে আমরা চলছি। তো আমরা মনে করি মঞ্চের দর্শক হচ্ছেন আপনারা, মঞ্চের শ্রোতা হচ্ছেন আপনারা, সুতরাং আপনাদের পার্টিসিপেশন এই অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ। বিলিভ করে থাকলে ইয়েস, বিলিভ না করে থাকলে নো, দ্রুত পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। একটু পরে ফিরে এসে আমরা জানিয়ে দেবো এসএমএস পোলের রেজাল্ট। এসএমএস পোল নিয়ে কাজ করছে আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এবং আপনাকে আরো একবার মনে করে দিচ্ছি আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি যাহা বলিব সত্য বলিব নিয়মিত বিশেষজ্ঞ প্যানেলের একজন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিব থার্ড পার্টে আমরা বলতে পারি, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে ক্রুশিয়াল সবচাইতে ইম্পর্টেন্ট একটি পার্টে আমরা ফিরে এসেছি প্রিয় শ্রোতা। এতক্ষণ ধরে নদীর ঢেউ ছিল খুবই শান্ত, কিন্তু আমি জানি প্রবল একটি ধাক্কা পেতে যাচ্ছে জেবিএসবির শ্রোতারা। কি সেই ধাক্কা, সেই জায়গাটিতে আমরা যাব। তবে তার আগে বলতে চাই আপনাকে, আপনি যদি আমাদের এই অতিথিকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC রেডিও FM 89.2।
ওখানে যাবেন, অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। একটু আগে আমরা এস এম এস পোল দিয়েছিলাম, আমরা এই মুহূর্তে কম্পিউটারের কাছ থেকে জেনে নেব এস এম এস পোলের রেজাল্ট।
Yes, 94%. No, 2%. No comments, 4%.
Computer বলছে 94% yes, 2% no, এবং 4% no comments. অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই প্রিয় শ্রোতা, যারা এতটা বিশ্বাসযোগ্যভাবে আজকের এই অপ্রিয় সত্যগুলোকে স্বীকার করে নিয়েছেন। প্রিয় শ্রোতা, জীবনের অপ্রিয় সত্য, জীবনের অপরাধ এবং ভুল স্বীকার করার জন্য অসাধারণ একটি কনফেস মঞ্চ হচ্ছে যাহা বলিব সত্য বলিব। উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি, ভুল এবং অপরাধগুলো স্বীকার করে সমাজের অন্যান্য মানুষগুলোকে এই মেসেজটি দিন যে ভুল এবং অপরাধ করে আপনি ভালো নেই, সুতরাং যারা ভুল এবং অপরাধ করছে তারা ভালো থাকতে পারবে না। যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, তাহলে নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা ফিরে যেতে চাই হাদির কাছে। হাদি,
তারপর ইয়ে চলে গেল, তোমারও একটা গ্যাপ তৈরি হয়ে আসলো, ভালো লাগে না সামনে টেস্ট পরীক্ষা বা এসি পরীক্ষা টেস্টের পর লেখাপড়া তেমনটা মনোযোগী না, আবার এর কথা মাঝে মধ্যে মনে ওঠে যে এখন কি করি, কিভাবে চলি, কিভাবে চলবো, বাড়িতে এভাবে অশান্তি, আমি তো মানুষ বাড়িতে, আমাদের ভবিষ্যৎ কি, ভাবতেছি আমি এগুলো আমার চিন্তা ভাবনা মাথায়। ইতিমধ্যে আমি আবার মানে কদিন থাকার পর টেস্ট পরীক্ষা, আমাদের যে চলে যাওয়ার কিছুদিন পরে টেস্ট পরীক্ষা, বাড়িতে আসি যে মাকে বলি বাবাকে বলি যে আমার টেস্ট পরীক্ষা দেওয়া বলি, আসলাম বাড়িতে, আসার পর সঙ্গে আবার দেখা, এখন যখন দেখা হলো এখন এর মাঝে যে আমার বন্ধুটা আছে ও আমাকে অর্থাৎ ওর সঙ্গে মানে কুম্পার সঙ্গে কথা বলে আসার পর ওর সঙ্গে আবার দেখা আমার রাস্তাতে, তো বলতেছে তোমার সঙ্গে আমার কয়েকটা কথা ছিল, আমি বললাম হ্যাঁ বলে, আমি অর্থাৎ মানে সব কিছু বলে আর কি আমাকে, ওদের জীবনে যা কিছু হয় সব, কিন্তু আমি একটু কম বলি, যেটা বলা দরকার সেটা একটু করে টাচ দিই আর বাইকগুলো ভিতরেই রাখি। তো এই অবস্থা, যখন আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়া বলতেছে দেখো তোমরা এগুলো কি শুরু করছো, আমি বলতেছি কি আসলে তোমার ঘরে মনে হয় কোনো লজ্জা সরম নেই, তোমরা ছেলেগুলি এত পশে গেছেন, তা আমি ও আবার সম্পর্কে আমার আঙ্কেল হয়তো, তা আমি বলতেছি যে আঙ্কেল এটা কোনো অবস্থা, আপনি আমি বুঝতেছি না আপনি কি বলতেছেন, ও দেখো যে আমার সালতু ভাই গিয়েছিল আলতু ভাইটার নাম ধরে বলতেছে যে ও তোমার ওই সালতু মোটের সঙ্গে রিলেশন করতেছে বা রিলেশন হয়েছে, তুমি শুনতে উঠছি তোমারই লোক, তখন আমার এত রাগ বসলো প্রচন্ড ভিড় একটা যে আমিও কয়েকবার নিষেধ করলাম, ও এসে পাওয়া ধরলো আমার যে ভুল করছে এ ধরনের, আর এবার ওর সঙ্গে আমার ফয়সলা হবে
সেদিন
যখন ও চলে গেল ওর মতো সারা রাতের ঘুমাতে পারিনি, টেনশন যে কাল কিভাবে বলবো, আমাদের কিন্তু সকালবেলা বা মাঝে মধ্যে দেখা হতো, আমাদের কাঠল গাছটা আছে, সকালবেলা উঠে কাঠল গাছে নিচে দাঁতবাস করতেন, ও আসতো ওভাবে মানে ঠিক পর আমাকে দেখে যেত আর কি, যখন ও আসতো বা কথা বলতেন, ও আসার সঙ্গে আমাকে আমি দাঁড়াতে বলছি, দাঁড়াও, দাঁড়ানোর পর বলছি আমি এইভাবে আমার আঙুলটা উঠে মাঝখানে আঙুলটা উঠে এইভাবে মানে ক্রস চিহ্ন যেরকম দেয় আর কি,
ক্রস চিহ্ন দেখালেন তাকে, ওকে
তার থেকে আমার সঙ্গে মিলামেশার কোনো চেষ্টা করবে না, কোনো কথাবার্তা বলারও মানে আমি প্রয়োজন মনে করি না, আমাকে বিরক্ত করবে না তুমি, মানে আরো কয়েকটা কথা বলছি আমি যাতে ও মানে দু মিনিট হয়তো বা হয়তো আমি শুধু কথা বলে বলছি কোনো উত্তর করে আমি, বা আমি কি জন্য বলতেছি ও মনে হয় এগুলো বুঝছি কিনা সন্দেহ, ওর মতো চলে গেল আর আমার মতো আমি চলে আসলাম, তা আমি নানা বাড়িতে যাবো কিন্তু মা অসুস্থ।
বাবা তখনও কি মেন্টাল হাসপাতালে?
না তখন বাবা আসে,
উনি কি সুস্থ তখন?
না সুস্থ না, উনি অসুস্থ। তারপর আমি ওকে বললাম, ওর মধ্যে চলে গেল, আমি আমার মতো বাড়ির ভিতরে গেলাম, কিন্তু আসলে আমার মনটা মরা, ওকে কথাগুলো বললেন আমার ভালো লাগেনি, বা কোন অপরাধে কথাগুলো বললেন এটা বলার জন্য আবার মানে আমি ভিতরে ভিতরে অবস্থিত, আবার ও চলে গেল, মনটা খুব মানে ওর মনে হয় পানি পরে পরে এরকম অবস্থায় ও চলে গেল, আবার বাড়িতে আসলেন, দেখি মা অসুস্থ, টেস্ট পরীক্ষা আমার তিনটে হওয়ার পর শুধু পরীক্ষার দিন আসছে, এসে দেখি মাকে নিয়ে আসছে তখন ঢাকায়। এখন টেস্ট পরীক্ষা আমার শেষ, এই মাঝখানে ওর সঙ্গে কথা হলো যখন চতুর্থ পরীক্ষা দিয়ে আসছি, তারপর ফালতু ভাইয়ের সঙ্গে ও বলে পাঠিয়ে দিয়েছে যে যা বলিও যে কথা বলবে আপু, এইটাই শেষ কথা। আমাকে বলতেছে যে ভাই এই করে বলছে আপু, এইটা নাকি শেষ কথা, আপনাকে দেখা করতে বলছে। আমি তখন ভাবলাম দেখি কি বলে, শেষ কথাটা যখন শুনে আসি, তা আমি গেলাম ওর সঙ্গে, অর্থাৎ আমাদের সেই পুকুর পাড়ে পুরোনো জায়গায় গাছের ফাঁকে ওখানে বসে আসি। ও আসলো কিন্তু আজকে আমার থেকে বেশ খানিকটা দূরে, আগে যেভাবে সে কাছে বসতো, পাশে বসতো, মাথায় হাত দিত, বুকে শুইত, এরকম না, কিছুটা দূরে। আমাকে বলতেছে যে কি অবস্থা, কেমন আছে, তা মানে আমার কথাগুলো বলতেছে বিদ্রুপ করে। আমাকে বলতেছে যে আমার অপরাধটা কি, আমি বললাম তোমার অপরাধটা তুমি নিজে বুঝতে পারো না, কি এমন করছো যার জন্য আমাকে এই পদ বেছে নিতে তুমি করলে আর কি। তো বলছে না আমার এত কোনো দোষ পড়ে না। আমি তখন ঘটনাটা বললাম যে এটা 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 করলে কেন তুমি, আমি তোমাকে নিষেধ করিনি, বুঝলাম। মানে তখন ও মুক্তি ফাঁকাশ হয়ে গেছে যে এটা কিভাবে জানলো, এই সত্য ঘটনাটা আমি করে দিছি বা আমার দ্বারা রিলেশনটা তৈরি হয়েছে, এই কিভাবে বুঝলো এটা, হয়তো আমার কাছে লুকে রাখতে চাইছিল, কিন্তু সব মুক্তি ফাঁকাশ হয়ে গেল। তা আমি যখন ওকে এইভাবে কথাগুলো বললাম, ও আর কোনো কথা বললো না, আমাকে বলতেছে আবার যে সরি আমার ভুল আছে, তখন আবার বলতেছে সরি, যে সরি বলছে আমি ওকে ছাপ্পো মাসে দিয়ে গেল, বুঝলেন, একটা মানুষের কয়বার ভুল হয়, আর কতবার তোমাকে আমি ইয়া করি, তা তোমার সঙ্গে আমি আর রিলেশন করবো না, কোনো সম্পর্কে রাখবো না, চলে যাও। তা ওর মতো ওকে পাঠিয়ে দিলাম, আমার মতো আমি সেদিন রাত্রে, সেদিন আর কোনো কথা নেই। আবার দ্বিতীয় দিন রাত্রে আমাকে আবার ওই আগে মানে বিকেলবেলায় সাল দুহেরে বলছে যে ওকে বলিও যে আমি দেখা করে। তা আমি দ্বিতীয় দিনের সঙ্গে দেখা করতে গেলাম আবার পুরবারে, তো বলছে কি আমাকে ক্ষমা করবে না, না কোনো প্রশ্নই আসে না, ক্ষমা করবো মানে কিভাবে সম্ভব, তুমি যেটা ভুল করছো এই ভুলের কোনো সমাধান নেই, তুমি কি করবে কর। এখন মেয়েটা ধীরে ধীরে আমাকে বলতেছে যে দেখো আসলে আমি ভুল করছি, আমাকে ক্ষমা করো তুমি। আমি বললাম দেখো তুমি ভুল করছো, এখন আমি বুঝছি যে তুমি ভুল করছো, কিন্তু এটার কি সমাধান আসবে, আমি তোমার সঙ্গে রিলেশন করতেছি, আমার জ্যাঠাতো ভাই ইসা তোমার সঙ্গে রিলেশন করতেছে, এটা কে মানে নেবে, আর আমাদের মুখ দেখাবো কেন করে, আমরা মানে আমার জন্য সম্মান নেই, কিন্তু আমার বাবা চাষা বা আরো যারা আছে দাদা এনাদের সম্মান আছে সমাজে, একটা লোক এনাদের কি বলবে, বুঝলেন, তুমি যে কোনো একটা সম্মান টেনে দাও না, আমি পারবো না ভাই, মাপ চাই তোমার কাছে, আমি দোয়া করি যাতে তোমার আর যে হাতে তুমি ওদের প্রেমটা গড়ে দিচ্ছো যেন সেই ভবিষ্যৎ সুন্দর হয় ওদের, ওরা যেন জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু আমি আর তোমার সাথে নিয়ে পাশে নেই। এগুলো যখন কথাগুলো বললাম তখন আমাকে বলতেছে যে আমি কিন্তু তোমাকে সাবাজ না, এইভাবে বলতেছে। আমি বললাম না বাঁচলে তো আমার করার কিছু নেই, আমি কি তোমার জীবন দিচ্ছি বা জীবন নেওয়ার মালিক আমি, তুমি যদি তোমার সুন্দর জীবন না রাখো আমি কিছু করতে পারবো না, মানে নিষ্ঠুরের মতো আমি কথাগুলো তখন বলছি, বুঝলাম। ও আমার তেমন কিছু বলেনি, আমার বলতেছে যে এটাই হ্যাঁ এই ভালোবাসো তুমি আমার, বললাম হ্যাঁ, মানে ও যেটা যেটা বলে শুধু হ্যাঁ, তো ওর মতো সেদিনও চলে গেলো, সেদিনও কোনো কথা নেই। আমি আবার শেয়ার করার জন্য আমার এই ব্যাপারটা যে আমার তাই ভাই কথাগুলো বলতেছে যে আমার জীবন রাখবে না মারা যাবে, এটা কী অবস্থা, আমার ওই বন্ধু তিনটার কাছে শেয়ার করলেন। তো এখন যখন এই ধরনের কথা, তো বললেন যে এই বলতে, ওরা আবার বলতেছে আমার বন্ধুগুলো যে জীবন আমরা দেখছি বন্ধু অনেক ছেলে অনেক মেয়ের জন্য জীবন দেয়, কিন্তু কোনো মেয়ে যে কোনো ছেলের জন্য জীবন দিতে পারে জীবনে কখনো দেখিনি, দেখি এবার একটু, বুঝলাম,
মানে আপনাকে বিশ্বাস না করতে বলছে তাই তো,
হ্যাঁ বিশ্বাস না করতে বলছে, করলে এমনি তো ভয় দেখাস। তাই আমি বললাম না আমি তো চিনি, আর ও এইভাবে যখন বললো তা ওদের সঙ্গে যে আলাপগুলো হলো হওয়ার পর ওর সঙ্গে আবার দেখা আমার রাত্রেবেলা, তা ও আমাকে আবার বলতেছে যে আসলে দেখো আমি ভুল করছি তুমি ক্ষমা করো, বললাম আমার পক্ষে সম্ভব নয়। তা ও আমাকে বলতেছে দেখো আসলে আমি ভুল করছি, আমি বললাম আমার পক্ষে সম্ভব নয় এটা মেনে নেওয়া, আমি সবসময় দূরে সরে যাই প্রসন্ন হয়ে, কিন্তু পরিবেশটা যে এমনিতে ঘুরে যাবে, তো আমাকে বলতেছে দেখো আমি কিন্তু আমার জীবন শেষ করব। আমি বললাম সেটা তোমার ইচ্ছা, তোমার ব্যক্তিগত জীবন, জীবন তো আর আমার দান নয়, তোমার জীবন যদি তুমি নষ্ট করো বা শেষ করো আমি কি করতে পারবো। তো বলছে আসলে বিশ্বাস হতেছে না আমি আমার জীবন শেষ করবো, পরে ওর এই কথা শুনে আমি বলছি দেখো যে তুমি যদি তোমার জীবনটা শেষ করো তাহলে আমি খুব খুশি হব। আর অনেকদিন হলো ফাতেহা খাই না, গ্রামটা একটু ফাতেহা খাই চিনে
মৃত্যুর পরে যেটা হয়।
হ্যাঁ, অনেকদিন হলো ফাতেহা খাই না। আর আমাদের হালের গরু ছিল তো, আমার বাবার ওই লাল গরুটা দেখো না, ওটা তুমি যদি মারা যাও তাহলে আমি তোমার মানে ফাতেহার জন্য গান করবো আর কি। বুঝছেন, এরকম করে নিশ্চয় মতো কথাগুলো বললাম। ও কাঁদছে অনেকক্ষণ প্রায় আমার সামনে দ্বারা বলতেছে যে আমি অনেক ভুল করছি, অনেক অপরাধ করছি। আচ্ছা মনে হয় যে ক্ষমা করবেন না আমার, তারপরও সেবারের মতো ক্ষমা চাচ্ছি আপনার কাছে, যদি পারেন আমাকে ক্ষমা করে দেন। আমি চলে আসছি ওখান থেকে, বাসায় আসছি, মা খাবার দিচ্ছে, আমি আমার ছোটো ভাই বাবা এসে খেতে বসছি। এখন মেয়েটা ওর মুখ চলে গেল, মানে কাটতে কাটতে চলে গেছে। চলে যাওয়ার পর মানে সেদিন কী জানি হচ্ছে, ওর মা আমার অপমা আসছে, অর্থাৎ যে জাল ফেটেছিলেন যেটা দিয়ে জাল দেয় গ্রাম অঞ্চলে পাতা বা খড়কুটা দিয়ে দিয়ে খেয়ে
ফুটের
মধ্যে যেটা দেয় ওইটা দিয়ে কয়েকটা মার দিচ্ছে। বুঝছেন, আবার এমনিতেই আমি কথাগুলো বলছি ওখানে মার মার খেয়েছি। খাওয়ার পর অর্থাৎ প্রায় 15টার দিক বুঝছেন, খবর আসলে কি যে টুম্পা অজ্ঞান আসছে। বুঝছেন, ফিলে ফিলে শুরু করছে ওর আম্মা, ফিলে ফিলে করতেছে আম্মু কী হলো, আম্মু কী হলো, আম্মু কী হলো, আম্মু। বুঝছেন, ঘরের ভিতর তো বাড়ি তো সবাই থাকা করে দৌড়ে দৌড়ে শুরু করছে। আমি এখন মাথা থাকতে বসে আছি, কেবল ভাত খাইতে বসছিলাম সেই সময়। আমি এখন ভাত খেলে কী করবো, কী করলাম আমি, আরও কী করলাম, এটা অভিনয়। আমি ভাবতেছি এটা কোনো অভিনয়, আমি ফান করতেছি আমার সঙ্গে আর কি। তা আসলে বাস্তব, ওনারা যখন সবাই দৌড়ে দৌড়ে করে গেল, মানে পূর্ব সাইডে একটা জানালা আছে, জানালা কোলার খাটের উপরে খাটের উপর শুয়ে আছে। জানালা কোলা তো অনেক মানুষ, আর ঘরের ভিতরে মানুষ সম্পূর্ণ কোথায়, আমি সবাইকে ঠেলে দিলাম। বুঝছেন, মনে হয় একটা ঘুটাও মারছে ওর দেখার জন্য, আসলে কি অবস্থা দেখি হচ্ছে আর একটা দেখি শুয়ে নিঃশ্বাস নিচ্ছে টানটা, কিন্তু অজ্ঞান। বুঝছেন, ওর বাবা আবার গ্রামের হাতুড়ে ডাক্তার একজন,
ওর বাবা
হ্যাঁ
মানে আপনার চাচা, ওকে
উনি দোকান থেকে আসছেন, এসে অর্থাৎ পেশামা করে যন্ত্রটা আসছে না, ওইটা দিয়ে প্রেশার পরিচয় করলো ওর। অর্থাৎ একটা স্বাভাবিক মানুষের যত প্রেশার থাকা উচিত তার চেয়ে অনেক বেশি প্রেশার ওর সেই সময়টা। তা ওর বাবা মানে বলতেছে যে প্রেশার উঠছে, নিজে আমার প্রেশার উঠছে শরীরে, যার জন্য অজ্ঞান লাগছে, মাথায় পানি দেব। এখন আমি ভাবছি যে প্রেশার টেশার তেমন কিছু না, হয়তো বা ও খাইছে তেমন কোনো কিছু। আমি বুঝতেছি, উপলব্ধি করতেছি যে বলবো, কিন্তু কাউকে কীভাবে বলবো যে আমার সঙ্গে এইভাবে হয়েছে এটা ওটা, মানে আমি আর কাউকে বলার কোনো অপাত আছি না।
মানে আপনি যদি বলেন তাহলে সবাই আপনাকে ধরবে?
ধরবে। তখন আমি দৌড়ে মানে আমার শব্দ এমনিতে আর ওই অবস্থা দেখিয়ে মানে পানি নিতে আসছে, এই কী করলে? আমি এখন বন্ধু কাছে দিলাম, যে বন্ধু আমার এই সমস্যা, আর বলছে সুপ কর বাঁচতে গেলে সুপ থাকা লাগবে, সুপ মানে ওরা আমার সামনে দিতেছে বন্ধু বলে সুপ সুপ সুপ, কিন্তু আমার আর মানতেছে না ভাই এ কথা। বুঝছেন, প্রায় প্রেশার মাপার পর আর বাবা নাকটা টিপে ধরলো যাতে নিঃশ্বাসটা মানে দাঁতটা খোলে আর কি, কিন্তু হলো না। আপনার ওই যে সুটমুড়ি আছে না, একটা সুটমুড়ি সম্পূর্ণটা ওর নাকে পড়ছে, তারপর শুনতে আসেনি। যখন দ্বিতীয়টার প্রায় শেষের পথে তখন ও একটা কাজ দৌড়ছে, সুটতে মেলায় ওর আব্দুল কালাকে জুড়ে দেয়। জোরে ধরে বলতেছে, আব্বু আমার বুক চলতেছে, আমার গলা চলতেছে, সম্পূর্ণ শরীর চলতেছে আব্বু। তা বলতেছে, আম্মু খেয়েছো তুমি, কি খাইছো কিছু, মানে এইভাবে খাইছো কিছু না, কি হয়েছে তোমার সমস্যা, কি হবো আম্মু? তো বলতেছে যে আব্বু আমি সেভাবে বলছি। অর্থাৎ সেটা ইন্ডিয়াতে সুপারিশ করে, আবার বাংলাদেশে আমাদের মেয়েরা মাথা শুলে দেয় এমন, মানে ওই যে আঠার জাতীয় জিনিস একটা আপনি যদি হাতে নেন, এই সপ্তাহ আপনার হাত থেকে ওই রংটা ওঠে না। বুঝছেন, আর যেখানে মানে এত বিষাক্ত নারের ভিতরে যেখানে যা পড়ে সেইখানেটা লেগে, মানে ওখান থেকে আর ওটা উঠানো সম্ভব নয়। চুলে যখন মানে মাথার চুলে যেভাবে আটকে থাকে সেটা যখন পেটের ভিতরে যায়।
মাথায় কেন দেয় ওটা? মাথার চুল আটকানোর জন্য?
না না, মাথার চুল কালো করার জন্য দেয়, মেয়েদের একটা তেলের মতো একটা।
বুঝছেন, ওকে।
তারপর ওকে ওর ওই কথা শোনার পর ওর বাবা ওকে বলতেছে তেমা কি জন্য খেললো কিন্তু এটা কি জন্য খেললে খাওয়ার কারণটা কি? আমি তো শেষ, মানে আমার শরীরে আর কোনো আমি জানালে দাঁড়িয়ে ভাইয়ে যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করছে আমার অজানা একটা ভয়, আমি শেষ, ও তো শেষ হবেই হবে, আমিও শেষ, আমাকে শেষ করে ফেলছে সৌদের মধ্যে বললে আমার কেন বলতে গেলাম, আমি জানার শিখ দুটো ধরে আমার মুখের দিক দেখতেছি, ওদেরকে এইভাবে আমার দিক তাকালো, অর্থাৎ মাথার যে ইয়েটা আছে না সেটা ঘুরে তাকালো, তাকে আমার বাবা বলতেছে আব্বু এটা পিঠটা আলোক করতে পারলো, পিঠটা আলোক করলো প্রত্যেকটা আলোক করছে, অর্থাৎ কালখাটিতে যখন মারতে মারছে জখম হয়ে আসছে কিন্তু একটা মার দিছে, আম্মু আমাকে মারছে আর আমি বাইরে গেলে আম্মু আমাকে মানে বকে, আমি ফ্লিপবার হইতে মানে সবসময় আমার দেখার জন্য ফ্লিপবার হইতো আমাদের ঘরের দিকে আসতো বা যে কোনো তাল বাহনায় মানে সবসময় আমাকে মানে গতিবিধি লক্ষ্য করতো আর কি, আমি যখন থাকতেন যতটা সময় থাকতেন কোথায় যেতাম কি করতেন সবসময় এইটা লক্ষ্য রাখত। আবার যখন মানে ওর বাবাকে এই ধরনের কথাগুলো বলতেছে যে বাবা আম্মু আমাকে মাসে আসতে এই দেখেন এটি এই অবস্থা, আমার বাইরে বার হতে দেয় না, হলুদ বার হলে রাগারাগি করে, আর যার জন্য আমি শুধু দেখাইছি আমার নাম যে ওখানে একবার জন্য নেবে ভাইয়া সত্যি নেয়নি, অ্যাম্বুলেন্স রাখা হলো, অর্থাৎ আমি ওর বাবা আমাদের আরেকটা কাকু তারপরে অর্থাৎ ওর মা আর একটা চাষি এগুলো করে রংপুর আপনার সরকারি যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে ওকে নেওয়া হলো, আমাদের ওখান থেকে রংপুরের প্রায় দূরত্ব পুষ্পান্ন কিলো হবে ওকে নিয়ে আসলাম, হ্যাঁ আমিও আসলাম, মানে আমাকে বাড়ি থেকে আমার বাবা নিশ্চিত করছে ঠিক আছে ঠিক আছে মানে আমার ভালো লাগতেছে না যাই দেখে ঘুরে আসি, মানে আমাদের সাথে এই একটা রিলেশন কেউ জানতো না, শুধু ওই সাহায্য হইতে আমি তারপরে ও আমার বন্ধু কিনটা এদের মধ্যে সীমাবদ্ধ, এইভাবে যখন আমাকে নিয়ে আসা হলো আমি ওখানে গেলাম বা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসলাম, আসার পর কেবিনে দেওয়া হলো, দেওয়ানোর পর সেদিন আমার ডক্টর নেই কি অবস্থা অনেক রাত প্রায় পৌনে একটার দিক নিয়ে আসতো, মেডিকেল কলেজের ছাত্রগুলো আছে ওরাই ঠিক নেই, সেগুলো আমি ক্যার শিখাই প্রাথমিক অবস্থায়, আর আমার ওই কাকুটা অথবা ওর বাবা না ওর বাবা তো কান্নার ভীষণ কান্নার মানে ভাঙ্গে বসে আর মা আসতে সাল্লার কাছে, কারণ একটাই মেয়ে আর কেউ নাই আর তাদের বয়সও হয়ে গেছে সন্তানও হবে না এমন অবস্থাতে আর কি দিন একটা সমস্যাও আছে বুঝলাম কি একটা অসহায়ত্বের মধ্যে, আমি তো মানে আমার শুদ্ধে পানি পড়তেছে যেটা কোনটা করলে আমার কি হলো, তখন আমার ওই যে কাকুটার সঙ্গে ছিল ওনাকে ডক্টর জিজ্ঞেস করছে যে আসলে ও কি বিশ্বাস করছে নাকি বিশ মানে নষ্ট করার জন্য যে মানে ওভাবে কোনো পানি টানি ঢালে নেই আমি যেটা দেখছি, তবে কয়েকটা স্ল্যান অর্থাৎ স্ল্যানের ভিতরে কয়েক প্রকারের ওষুধ দিচ্ছে একেবারে ওই মেডিকেল কলেজের ছাত্রগুলো আর একজন স্ক্রিনের ডক্টর ছিল বুঝছেন, ওই ডক্টর বলে বলে দিচ্ছে তারা পুশ করছে, প্রাথমিক অবস্থায় যখন স্ল্যানটা যায় আমি আমার মাথার সামনে দাঁড়ায় আর কাকুটে ডাক্তার সঙ্গে কথা বলে ওর মা সাইডে গুনগুন করে কাঁদতেছে ওর বাবা ওর দিক দেখতেছে, মানে যখন স্ল্যান্ডে যায় তখন সুস্থ একটু মানে স্বাভাবিক অবস্থায় ঘুমাচ্ছে, তা রাত প্রায় পৌনে তিনটা বাজে সবাই আমরা মানে সুখ লাগা সারা রাত্রি এক জায়গায় যদি এরকম বসে থেকে কথা নেই বাচ্চা নেই একজন মুখের দিক অবশ্যই ঘুমিয়ে ঘুম ঘুম ভাব, ডক্টরের মধ্যে আর একটা ছেলে ওয়াইসি আবার একটা ইঞ্জেকশন করলো, ইঞ্জেকশন করার পর ইঞ্জেকশন করার মনে হয়েছে মিনিট তিনেক পর ও মানে চোখগুলো বন্ধ না চোখগুলো স্পষ্ট করে মেলাচ্ছে, ও যখন চোখগুলো মেলাচ্ছে আমি আর ওই মাথাটা সামনে আমি ওর পায়ের কাছে বসে আছি, আমি এই পায়ের কাছে ওর মা মাথার কাছে আমার কাকুটা এই পাশে ওর বাবার সাইডে রাত্রি বেলা, যখন তখন চোখগুলো এইভাবে যখন মালা মেলাচ্ছে দেখি ওর চোখগুলো যেরকম রক্ত জমে টোটাল চোখে মানে ওর চোখের দিকে যদি আপনি দেখতেন সম্পূর্ণ শরীর শরীর হচ্ছে আমার উঠেছিল সেই সময় যে সম্পূর্ণ চোখ লাল রক্ত যেটা চোখ না রক্ত মানে কালো পুতুলটু খুব জল জল করতেছে বুঝলেন, আমার দিক তাকালো মানে এমনভাবে তাকালো যে অদ্ভুত ব্যাপার, তারপর এখন রাব্বু আর চোখ নাম দেখি ওই অবস্থায় সে দৌড়ে আসে তবু বলতে আব্দু আমুক দিক দেখে আমার আমি ওখানে আমি বলছি ভাইয়া ভালো থাকেন আমি বলছি ভাইয়া ভালো থাকেন এইভাবে গেল কিছুক্ষণ আচ্ছা তারপর ওই অবস্থায় সবার সঙ্গে দুটো একটা কথা বললো বলার পরে যখন সেলাইনটা প্রায় মাঝামাঝি অবস্থা ও শুধু আচ্ছা পূর্ব দিকে ছিল পশ্চিমমুখে মানে মুক্ত করছে যে পাশে ছিল মানে মানে যে কোনো একটা সাইডে ছিল তো উত্তর দিকে ধরে থাকে দক্ষিণের দিক করছে মানে এইরকম আবার এইভাবে করে এইভাবে টান দিছে তিনটে উপর বুঝলেন মানে টান তিনটে আমি স্পষ্ট দেখছি ওরা হাসপাতালের মধ্যে কান্নাকাটি এত রক্ত পড়ে গেল আমার মানে খুব অপরাধী মনে হতে লাগলো কি করলেন কি অপরাধ করলেন যে অপরাধ থেকে ও জানলো না কার সঙ্গে করলেন না কাকু বুঝতেও দিলাম না সামান্য একটা পরিশোধ মুখে গিয়ে আমি মারি ফেললাম আর সাল দু ঘন্টা আসলে আমার সুন্দর ছিল আমার মতো লম্বা ফর্সা আসলে ওকে যদি আমি জীবন সাথে বানাতাম তারপর খুঁজতাম না ওখানে
আমরা এই চিঠিটা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি আপনি যদি দেখতে চান আমাদের এই বোনের চিঠিটা যে এখন দুনিয়াতে বেঁচে নেই আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2 আমি আবারও বলি www.facebook.com/abcradiofm89.2 ওকে আপনার চাচা এবং চাচির পরবর্তী জেনেছে যে আপনি ওর চলে যাওয়ার পিছনে আপনি দায়ী
না ভাইয়া তবে তারা কিছুটা আশ করতে পারছিল আর কি যে আসলে আমাদের দোষে নয় বা ওর দোষে আমাদের মেয়েটাকে আমরা হারালাম
আপনার সম্পর্কে
হ্যাঁ কিছুটা আশ করতে পারছেন মানে আমি শেষে যখন ও মারা যায় ও কবরে শুয়ে দিয়ে আমি বাড়ি থেকে চলে যাই আমার এসএসসি পরীক্ষা হচ্ছে রেজাল্টটা ছয়দিন আগে এই ঘটনা বুঝছেন আমার রেজাল্ট ও আমাকে মাঝে মধ্যে আগে বলতো আশ করলে কি খাওয়াবো আমাকে বলো কোথায় কোথায় নিয়ে যাবো আমাকে ড্রেস কিনে দেবে ও আবার মানে হলুদ কালারটা আছে না সেটা খুব পছন্দ করতো আমি বলতাম হ্যাঁ মানে ওর কথাগুলো পাল দিয়ে দিলাম আর কি সাই দিতেছেন যাতে মন খারাপও না করে যখন মানে ও মারা গেল ওকে কবর শুয়ে আমি আপনার নানা বাড়িতে যে বন্ধু ছিল আব্দুল গাতেন পিএস বাড়িরা কাউকে বলিনি আমার কষ্ট দুঃখ বলে আপনার বগুড়ার মহাস্থান করে আছে শুনেন বালাকি মাই সরোয়ার যেখানে মাজার আছে আমি ওখানে আসি সে মাজারে এসে মস্তনগরে পাউল আসছে অনেকগুলো কিন্তু মস্তনগরে কেউ গাঁজা খায় কেউ মদ খায় অন্য অন্য আমি তখন মানে তারা নেশা করতাম না ভাইয়া বুঝছেন মানে ফার্স্ট ওখানে এসে যখন আমার নেশা গাঁজা দিয়েছিল আমি সিগারেট করে গাঁজা খেতাম ওখানে কিন্তু কাজ প্রায় 17 দিন ছিলাম ভালোই লাগতো যখন প্রথমে খাইছেন ওগুলো আমার কোনো সেন্স ছিল না যেখানে খাইতাম ওখানেই খেতাম অর্থাৎ পাগল ওকে যাকে বলে পাগল এক ওই অবস্থা কোনো খাওয়া দাওয়া ছিল না আবার আমার খুঁজে বাড়িতে মানে আমার মায়ের মেয়েকে অসুস্থ আরও অসুস্থ সবাই ভাবলো যে মানে এই জায়গাটুকুর থেকে ওনার একটু আশ করছে আর তাছাড়া কোনো গ্যাপ পাইনি আর সেখান থেকে যখন আমি আসলাম বাসায় তখন আমার রেজাল্ট বার হলো আমি রেজাল্টের কোনো খোঁজ খবর নিইনি যে আমার রেজাল্ট কী আসলো
আমি
পাস করছি না ফেল করছি আর ও সত্যি মারা গিয়েছে
বাবা মা এখন কি করে?
বাবা মা যেখানে বেঁচে আছে ও মরার মতো বেঁচে আছে, মা নানা বাড়িতে থাকে, এখানে আর থাকে না আমাদের। এখানে যে ঘরটা লাগিনাটা শ্মশান, ওর মার কান্না, অর্থাৎ প্রতিদিন এমন মনে হয় যে কখনো যায় না ওর মা বাবা। আমি তো মনে করি যে সিনেমায় যে এও দেখছি আমি, ওর বাবা বেশ কিছুদিন গেছে ওর কবরটা আলোক করবে, একবার দেখবে সে তার মেয়েকে, আসলে তার চেহারাটা কিরকম আসল, এত আব্বু আব্বু করে ডাকত। কথাগুলো তখন আমার খুব মনে পড়তো, যে আমাকে বলতো পাশ করলে আমার কোথায় নিয়ে যাবা, কি খাওয়াবা, কি রঙের ড্রেস কিনে দেবা, কই কই ঘুরতে নিয়ে যাবা। তখন আমার এগুলো মানে আসলে বাড়তে ছিল, আমাকে আর কোনো কিছু ভালো লাগতেছিল না, এটা কোনটা করবেন জানতেন। তা এরকম ইদানিং সময় দিন কাল যাচ্ছে বেশ কিছুদিন, মানে নিজে খুব একটা অপরাধী মনে হতেছে। আমি একাকে কাঁদনি, যখন ওর কথা মনে হয় আমার, যখন ওর কথাগুলো ভাবি একাকে চোখে পানি ফেলি, যেরকম একা একা আমি এগুলো করছি, আমার জ্বালাটাও একা একা ভোগ করি, কাউকে বলতেও পারি না সইতেও পারি না। আবার মানে ওই আমার যে বন্ধুগুলো ওরাও মানে ভয় খেয়ে গেছে, সেরকম কোনো কিছু একটা হয় বা হাজি যদি আমাদের কথা বলে যে ওরা আমাকে এই কথা বলছে বা আমরা সৌদের সঙ্গে যদি বোধ হয় ওরা একটু মানে দূরে দূরে আর কি। সেই সময় আমি পুরো একা, তখন দুগাম অসম্ভব থেকে গেলাম, তারপর ওরা কেউ আমার কাছে ধরে না। এভাবে চললো, চলার পর মা হয়তো আমার কিছুটা বুঝতে পেরেছিল। পরার পর আজকে আমি ঢাকায় আসছিলাম, আবার রাগ করে দুগাম অসম্ভব থেকে আসছি কিছুদিন বাড়ি থাকার পর। ঢাকায় আপনার এসে প্রাথমিক অবস্থায় কাজের জন্য এসেছিলাম, অর্থাৎ সেই কাজটা কি আমি নিবসায়গর আসছিলাম, সে এক ফ্যাশনে চাকরি করার জন্য আসছিলাম। এসে 1700 টাকা খাওয়া বাবদ গ্রন্থি খাওয়া গেছিলাম, যে বাড়ি থেকে যে অভাবের মধ্যে টাকাটুকু নিয়েছিলেন যে একটা চাকরি করবো বা সংসারের অবস্থা, এভাবে দেখতেছি আমি এগুলো দেখব সংসারের অবনতি, মা অসুস্থ, বাবা অসুস্থ, সবাই অসুস্থ, এখন কী করি? আমি সংসারের বড় ছেলে, এসএসসি পাস একটা সার্টিফিকেট আছে বা প্রশংসাপত্রটা আছে, কেউ একটা কাজ করি দেখি পাই কি না।
আপনি ইন্টারমিডিয়েট পাস করতে পেরেছেন?
না, আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার একটা খারাপ আছে। তবে এমনিতে এই সাবজেক্ট সাবজেক্ট কোনো
মেয়েকের পরে আপনার ভালো লেগেছে?
মেয়েকে এরপর ভালো লাগে নাই, তবে এরপর একটা মেয়ে আমার সঙ্গে মানে অনেক বড় একটা মানে মার্কেটিং করছে, যে কথাটা আমার সহ্য হয় না, বাবা মাকে নিয়ে আমার কালে দিয়েছিল, তো ওর জীবনটা আমি প্রায় তামাকাশা করে দিচ্ছি।
আবারও
আবার
কি করেছেন আপনি?
ওকে ওর কাছ থেকে আমি মানে মিথ্যে বলবো না, যাহা বলবো তখন সত্য বলবো, তো এসেছি সব করতে বলবো। প্রায় 50,000 টাকার মতো ওর আমি লস করাইছি, আর ওর জীবনের সর্বশ্রেষ্ঠ একটা নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ ধন, সে ধনটুকু আমি কেড়ে নিয়েছি। অর্থাৎ ওর কথার আঘাতটুকু এতটুকুই করছিল।
কি বলেছিল আপনাকে?
আমাকে তারপরে আমার নাকি বাবা নেই মা নেই, আমি এই ধরনের কয়েকটা কথা বলছে, যে কথার পরিপ্রেক্ষিতে আমি বাধ্য হয়েছি মানে ওরা এই ধরনের কাজ করা। আর ওর মানে ভালো আসছে মেয়েটা বলতো, ওর জীবনে নাকি ফার্স্ট লাভ। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে ওর সঙ্গে আমার ফোনে যোগাযোগ, সেটা কীরকম আমি না, আমার একটা ফুয়াতো ভাই কান্দুর যাওয়ার নাম ছিল, ও নাকি মেয়েটার সঙ্গে রিলেশন করবে মাঝে মধ্যে ফোন দেয়। আবার মেয়েটার বাড়ি আমার নানা বাড়ি এলাকায়।
ওই মেয়েটার সাথে আপনার সম্পর্ক কতদিন ছিল?
কোন মেয়েটার সঙ্গে?
সেকেন্ড মেয়েটা, যে মেয়েটার সাথে, যে মেয়েটার আপনি জীবন বলছিলেন আপনার ভাষ্য মতো যে আপনি তামাক করে দিয়েছেন, সম্পর্ক কতদিনের ছিল?
সম্পর্ক প্রায় বেশি দিন না, প্রায় 6 মাস হবে।
এই সম্পর্কে থাকার কারণে আপনি টুম্পার কথা মনে পড়তো?
হ্যাঁ, পড়তে রাতে মনে পড়তো, পড়তে দিনে, পড়তে ক্ষণে, পড়তে সময়ে, আমার সব সময় মনে পড়তো যে আমি একটা ভুল করছি বা কি জন্য বলতে গেলাম, আমার সব সময় মনে পড়তো। আর
আপনার এই যে ভুল, এই যে পাপ, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত আপনি খুঁজে পান?
না ভাই, আমি কোনো প্রায়শ্চিত্ত খুঁজে পাই না। তাছাড়া কি করব, কি ভাববো, আমি কখনো মানে জীবনটা আসলে মানে অভিশপ্তের মধ্যে মনে হয় আমার পড়ে গেছে। আমি এখন অনেক সমস্যার ভিতরে, আমার পরিবারটা নিয়ে মনে করেন আজকে আমার পরিবার নিয়ে, বা আমার বাবা মা ভাই সব নিয়ে আজকে আমাদের গ্রাম ছাড়া, এখন আমরা সবাই ঢাকা শহরে।
আপনি যা বলি সত্য বলিবার শ্রোতাদের জন্য কিছু বলবেন? যদিও ওরা আপনাকে মানে ফেসবুকে যা লিখছে তা পড়ে শোনাবার মতো না, কিন্তু আপনি ওদের জন্য কিছু বলবেন, বলার কিছু আছে?
হ্যাঁ, অবশ্যই বলার আছে আমার, যে আসলে যারা আপনার ফেসবুকে দর্শক আছে বা শ্রোতা আছে, আমি সেই ভাই আপনাদের বলতেছি যে আসলে আমি মন থেকে চাইনি যে কোম্পা এই ধরনের কোনো একটা কাজ করবে বা ওর ভবিষ্যতে এইভাবে আমি অন্ধকার খেলে দেব। আমি চেয়েছিলাম যে ওর বাবাকে শুধু একটা শাস্তি দেব, কিন্তু ও যে এত বড় একটা মানে অভিনয় করে আমার সারা জীবনের জন্য অপরাধী করে চলে যাবে আসলে আমি কখনোই বুঝিনি। আর না বোঝার জন্য আমার এই পরিণতি। তবে আমি আমার এই ভাই আপু বন্ধুদের বলছি তারা যাতে এই ভুল কখনো না করে, এ ধরনের কাউকে যাতে আশা না দেয়, কাউকে যেন স্বপ্ন না দেখায়। জীবনে যদি কাউকে ভালোবাসে বা জীবনে কাউকে প্রথম ভালো লাগে তাদেরকে যেন এই ধরনের কোনো কার্যকলাপ না করে, তাদেরকে স্বপ্ন দেখিয়ে যেন কিছু না হয়। কারণ আমাকে বলেছিল টুম্পা যে আমি প্রেম শিখছি তোমার সুখ দেখে, তুমি আমাকে প্রেম শিখেছ, যেরকম কাছে বসে মানে অল্প বয়সে কাছে বসে আমি প্রেম শিখে এলাম সেই রকম মানে তুমি আমাকে সব কিছু শিখেছো, অর্থাৎ আমার যা কিছু আছে আমি সব তোমাকে উজাড় করে দিচ্ছি। আর মানে এই ধরনের অনেক কথা বলতেছে কিন্তু আসলে আমি বুঝি নেই বা বুঝতেও পারিনি। যখন ও মারা গেল যে আসলে আমি কতটুকু ভালোবাসে বা এতটুকু, তখন আমি অনুমান করতে পারছি যে আসলে আমি ভুল করছি। এখন তারপরেও মন আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে, পারলে যেন ও ক্ষমা করে। তো আঙ্কেল শেষমার কাছে আমার খোঁজ আমার মুখ নেই, তারপরেও যদি তারা কখনো শোনে বা বোঝে যে বাই দা বাই আমার কারণে এইসব হয়েছে, তারা যেন নিজের সন্তান মনে আমাকেই করে যাতে ক্ষমা করে দেয়। কিন্তু আমি তাদের কাছ থেকে সারা জীবনের জন্য অপরাধী, আর তাদের যদি আর একটা সন্তান থাকতো বা ছেলে মেয়ে থাকতো আমার এতটুকু খারাপ লাগতো না ভাইয়া, কিন্তু তাদের আর কেউ নেই নিঃস্ব।
শ্রোতা বলার ভাষা নেই, শুধু এটুকু বলবো যে অপরাধের ধরনগুলো যদি আপনি দেখেন, ও যখন 16 বছর বয়স আমি বলবো 16 থেকে 15 বছর বয়স, এবং মেয়েটার যখন 13 থেকে 14 বছর বয়স, সেই সময়কার ঘটনা। যদিও প্রেমের বয়স 3 বছর, দুজনই বয় প্রাপ্ত হয়নি, একজনের মনে বিশেষ করে টুম্পার মনে অগাধ স্বপ্ন, যে মানুষটাকে সে তার স্বপ্নের মানুষ ভেবেছে। আর এই যে 16 বছরের যে হাদি, সেই হাদির মনে কখনো জিঘাংসা, কখনো রাগ, কখনো পরিকল্পনা, সবকিছুর ফসল যেটা সেটা হচ্ছে টুম্পার দুনিয়া থেকে চলে যাওয়া। বেশ কিছু ভুল, একটা হচ্ছে হাদির সাথে তার চাচার যে ব্যবহার, সেই ব্যবহারটা খুব ছোট হাদি, বয়সের ছোট হাদি এটা মনে করে করা, কিন্তু এই ছোট হাদির দ্বারাও যে খুব বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এটা আমরা বড়রা অনেক সময় মনে রাখি না, এটা অবশ্যই বড়দের মনে রাখা উচিত। এক দুই নম্বর যেটা সেটা হচ্ছে হাদি যে কাজটা করলো সে কাজটা করতে গিয়ে তার 3টা বছর সময় লেগেছে। এই 3টা বছরে হাদির মধ্যে ওই ধরনের প্ল্যান বা ওই ধরনের পরিকল্পনা বেঁচে থাকবে সেটা হওয়াটা একেবারেই অস্বাভাবিক ছিল। কিন্তু এখানেও পরিবার যদি তাদেরকে স্কুলিং করতে পারত, পরিবার যদি তাদেরকে বুঝতে পারত, বা চারপাশের বন্ধু যারা ছিল তাদের তারা যদি তাকে সব পরামর্শ দিত, তাহলে হয়তো বা পরিস্থিতি অন্যরকম হতো। সবকিছুর মধ্যে একটা জায়গায় আমরা কোনো ইকুয়েশন মেলাতে পারছি না, সেটা হচ্ছে টুম্পার এইভাবে চলে যাওয়া। পুরো বিষয়টি আপনার কাছে রেখে গেলাম, ও অপরাধ স্বীকার করেছে, ওর ক্ষমা চাওয়ার জায়গা অনেকগুলো, কিন্তু কেউই ক্ষমা করবে বলে আমার মনে হয় না। যদি ক্ষমা করেও দেয় টুম্পা কি ওকে ক্ষমা করবে? যে টুম্পা মৃত্যুতে মৃত্যুর আসনে শুয়ে থেকে ওকে বাঁচিয়ে গেছে, সে টুম্পাকে কতটা লাভ করত, কতটা ভালোবাসত ওকে, এটা যতদিন পর্যন্ত মনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত ও কি নিজে নিজেকে ক্ষমা করতে পারবে যদি টুম্পা ওকে ক্ষমা করে দেয়? আপনি কি পারেন নিজেকে ক্ষমা করতে?
কখনোই না ভাইয়া, আমার সবসময় মানে ওর কথা যখনই মনে হয় ভাবি যে আমি ক্ষমার যোগ্যই না, যে আমাকে ও এতখানি ভালোবাসত, আমার জন্য যদি ওদের বাসায় পিঠা তৈরি করতো, পিঠা আনতো রাত্রে খাওয়াতো আমাকে ওখানে, তারপর আপনার ভাত মাছ মাংস যেটা হতো ও খাইতো আমাকে এনে খাওয়াতো, আমি এগুলো বলতে পারি না ভাইয়া।
আমরা এই মুহূর্তে মুখোমুখি হচ্ছি আমাদের এক্সপার্ট প্যানেলে যিনি রয়েছেন আজকে, তিনি পুরো অপ্রিয় সত্যগুলো শুনেছেন আমাদের হাদির, আমরা তার ওপিনিয়নটা জানব। একই সাথে আমরা বলতে পারি যে হাদিরা যেভাবে এই কাজগুলো করে বা যে কারণে করে, সেই যে মানসিক জায়গাতে কি ধরনের পরিবর্তনের কারণে জিনিসগুলো হয় আমরা তার কারণগুলো জানবো, এবং এখান থেকে বাঁচার উপায়টা কি হতে পারে, সেখানে কার কার কি ভূমিকা রয়েছে সেটাও আমরা জানবো।
প্রিয় শ্রোতা, আমি আগেই বলেছি আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, এবং তিনি আমাদেরকে শুনছেন, তার যে মূল্যবান মতামত সেটা আমরা শুনব।
আমরা চলে যাচ্ছি এক্সপার্ট প্যানেলের কাছে।
তো ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার কি বলার আছে পর্যায়ে?
জি, আমি গল্পটা শুনলাম, খুবই হৃদয়ের কথা না। আমরা এগুলি আমি প্রতি ইয়াতে আমি যা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই যে শিশু লালন পালন করা বা বাচ্চাকে মানুষ করার ক্ষেত্রে আমরা বিজ্ঞান ভিত্তিক যে পদ্ধতি সেগুলি আমরা অনেকেই জানি না। আমরা ভুলে যাই যে আমরা যখন প্রাপ্তবয়স্ক হই তখনও যদি কটু কথা কেউ আমাদেরকে বলে, ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলে, আঘাত দিয়ে কথা বলে, সেটা আমাদের কত গায়ে আঘাত লাগে, আমাদের ইগুতি কত বড় প্রচন্ড আঘাত দেয়। এই কথাটা আমি একদম প্রথম আলোতে একটা লেখা হয়তো আপনিও বা সবাই পড়ছেন কিনা জানি না, আমি সেখানে বলছিলাম যে আশেপাশের যারা মুরব্বীজন আছে তাদেরকে যে জিনিসটা সবচেয়ে সচেতন ভাবে ইয়ার লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে তাদেরকে কখনই কঠোরভাবে তর্কভাবে বা বিদ্রুপাত্মক ভাবে কোন রকমের সমালোচনা করা যাবে না, তুলনা করা যাবে না। এটা এটা তাদের ভিতরে ফ্যানের মতন লাগে। আমরা যেটাকে বলি ইগু, অনেকের নামটা শুনেন, ইগুতে আঘাত লাগে, ইগুটা খুব বেশি মাত্রায় ট্রমা পেয়ে যায়। এই ট্রমাটা, এই ট্রমা পরবর্তী একটা মানসিক সমস্যা থাকে, এটাকে আমরা বলি পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি। হ্যাঁ, শিশুদের জন্য এই ছোটখাটো তিক্ত এবং কটু কথা বা বিদ্রুপাত্মক কথাটাও ওই বড়দের কাছে বড় ধরনের যে আঘাত, সে আঘাতটা তারা পায়, মনে রাখতে হবে। এবং সেটাই হচ্ছে ট্রমা। এই ট্রমাটা তার ব্রেনে ফেলে কোষে কোষে গিয়ে আঘাত করে, যার ফলে ওই যেটা বললাম পোস্ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটা হয়, তারা ওই স্মৃতিটা বলতে পারে না, ওই কষ্টটা অপমানটা তারা বলতে পারে না, সেটা বারবার তাকে তাদের কাছে জীবন্ত হয়ে আবার নতুন করে তাদের কাছে এটা অনেক সময় বেসে উঠে, এবং তখন তারা খুবই তীব্রভাবে হিংসাত্মক একটা পদক্ষেপ, ভিনজেক্টিভনেস বা প্রতিশোধ নেওয়ার একটা তারা চেষ্টা করে থাকে। যে কাজটা হাদি করছে সেটা আমাদের সবাইকে বলে রাখছি, সে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা চাচা মামা যারাই আছেন তাদেরকে মনে রাখতে হবে, এই বয়সের এই সময় তাদেরকে আঘাত দেওয়া বা তাদের ইগুতে বড় ধরনের জখম হয়, ক্ষতি হয়, এরকম কথা যাতে আমরা না বলতে সচেষ্ট হই।
আমি তাদের একটা জিনিস যেটা আপনার সঙ্গে যোগ করতে চাই সেটা হচ্ছে যে ও তো পরবর্তীতে কত বড় ভুল করেছে সেটা তো আমরা দেখলাম, এবং ভুলের জায়গাতে ওর উপলব্ধিও আছে। কিন্তু একইভাবে হাদি যে মেয়েটিকে ভালোবাসলো, টুম্পা হাদিকে ভালোবাসলো এবং এক ধরনের এফেকশন তার মধ্যে তৈরি হলো, শেষ পর্যায়ে গিয়ে যে সুইসাইড করার যে ব্যাপারটা ঘটে গেল, সেই জায়গাটা থেকে টুম্পাদেরকে বা টুম্পার মতো করে যারা চিন্তা করে তাদেরকে আপনার কি বলার আছে?
হ্যাঁ, এটা আপনি ভালো কথা বলেছেন। টুম্পার মতো মেয়েদের জন্য আমাদের কিছু ভাবার দরকার আছে, কথা বলার দরকার আছে। আমি আগেও বলেছি আত্মহত্যা প্রবণতা দুইটা সময় বেশি হয়, একটা হচ্ছে কৈশোর বয়সে আর একটা হচ্ছে বৃদ্ধ বয়সে। শিশু কিশোরীরা, বিশেষ করে কিশোরীরা আত্মহত্যা বেশি করে। আত্মহত্যা দুই ধরনের আছে, একটা হচ্ছে প্ল্যান পরিকল্পনা করে আত্মহত্যা, আর একটা হচ্ছে ইম্পালসিভ আবেগতাড়িত হয়ে আত্মহত্যা। টিনেজ বয়সে যেটা করে তারা আবেগতাড়িত আত্মহত্যা করে, তাকে হয়তো কেউ ইস্টিজিং করলো, তাকে অপমান করলো, সেই জন্য করতে পারে, অথবা পরীক্ষায় ফেল করলো, মান সম্মান গেছে, এই জন্য করতে পারে, অথবা প্রেমে, যেটা এখানে হচ্ছে প্রেমে ব্যস্ত হয়ে গেল, এই ধরনের দৈনন্দিন জীবনে যে সমস্ত বেদনাদায়ক ঘটনা ঘটে, এই ঘটনাগুলো তাদের এত বেশি তীব্রভাবে প্রভাবিত করে যে তারা জীবনমুখী চিন্তা না করে জীবন বিধ্বংসী চিন্তা করে আসতেছে। সেই জন্য আমাদের সবাইকে আরেকটা ব্যাপারে সচেতন করতে হবে, এটা হচ্ছে যে এই এই বয়সে ছেলে মেয়েদেরকে একটা জীবনমুখী শিক্ষা দিতে হবে। জীবন কিন্তু সামান্য একটা বেদনার জন্য, সামান্য একটা কষ্টের জন্য, অথবা কোনো কিছু হারানোর জন্য জীবন কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা না। জীবন অনেক বড়, এই বৃহত্তর প্রেক্ষাপটে জীবনকে যাতে আমাদের ছেলে মেয়েরা বা কিশোর কিশোরীরা বিষয়ে দেখতে পারে, এই যে চাপ সহনশীলতা, এই চাপ সহনশীলতা আমাদের অনেক কিশোর কিশোরীদের থাকে না, সেটা কিন্তু তারাই কিন্তু এই অঘটনগুলি বেশি ঘটায়, আর বাকিরা কিন্তু এত ঘটে না। অর্থাৎ এই যে এরকম যারা ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ যারা রয়েছে তাদেরকে কিছুটা পরিবার থেকে অথবা প্রয়োজনে হলে মিডিয়া থেকে, আপনার যেরকম বলছেন, তাদেরকে এমন কিছু শিক্ষা দেওয়া উচিত যে শিক্ষায় তারা জীবনমুখী শিক্ষা পাবে।
এবং একই সাথে পরিবারের পাশাপাশি আপনি শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করবেন কিনা, যে স্কুল কলেজগুলোতেও এই ধরনের ব্যাপারগুলোতে সচেতন করাটা জরুরি, যে একটা জীবন নষ্ট করার জন্য দুনিয়াতে না, কারণ প্রত্যেকটা মোমেন্টই আসলে এক একটা অপরচুনিটি ক্রিয়েট করে। সুতরাং খারাপ কিছু জীবন এসছে বলেই আমি সুইসাইড করে ফেলবো, এটা তো একেবারেই করা উচিত নয়। আপনার
আপনি খুব খুব ভালো পয়েন্ট বলছেন, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আসলে এটা মা বাবা বা আত্মীয় স্বজন কিন্তু টের পাওয়ার কথা না, যে তার ছেলে মেয়েরা কতটুকু আবেগগত ভাবে বাংলার বা ঝুঁকিপূর্ণ, এটা কিন্তু স্কুলে বোঝা যায়, শিক্ষকরা বুঝতে পারে। সেই জন্য বিদেশে কিন্তু প্রত্যেকটা স্কুলে কিন্তু স্কুল কাউন্সিলর বা চাইল্ড চিলড্রেন কাউন্সিলর আছে, তারা কিন্তু ছেলে মেয়েদেরকে লক্ষ্য রাখে এবং তাদেরকে অনেকগুলি স্কিল, সোশ্যাল স্কিল শিখে দেওয়া হয়, অ্যাসার্টিভনেস ট্রেনিং শিখে দেওয়া হয়, যার ফলে তারা এরকম জীবনের ঘাত, প্রতিঘাত, জীবনের অনেক রকমের হতাশ সারকাধনা অথবা কষ্টগুলিকে ধারণ করে নিয়েও তারা বৃহত্তর জীবনের প্রতি সম্মুখ মানে আগে যেতে যাওয়ার মতন মানসিক শক্তি কাঠামো ঘটে। পারে। সেই জন্য স্কুলে এবং পরিবারের পক্ষ থেকে এই ব্যাপারে দায়িত্ব হবে।
জি, অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং পুরো অনুষ্ঠান আপনি মনোযোগ দিয়ে শুনে আপনার যে মূল্যবান মতামত দিয়েছেন সেটার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।
আপনাকে এবং শ্রোতাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, শেষ হচ্ছে হাদির জীবনের অপ্রিয় সত্য। হাদির জন্য কি বলার আছে? হাদির জীবন একটা মূল্যবান জীবন, এবং সেই জীবনটিও অন্যায়ভাবে নষ্ট হয়ে যাক, সেই জীবনটিও তার অবিচারের শিকার হোক, সেটা আমরা চাইবো না। হাদি আজকে যে কাজটি করেছে সেটা হয়তো হাজারটা প্রেমিকার মনের চোখ খুলে দেবে। একই সাথে আমরা এটাও বলতে চাই, টুম্পার মতো যারা আছেন তারা দয়া করে এমন ভুল করবেন না। জীবন স্বর্গীয় উপাদান, প্রত্যেকটি মানুষের সৃষ্টিকর্তার অপার সুন্দর সৃষ্টি, জীবন দিয়েছেন সৃষ্টিকর্তা। সামান্য একটা ভুলে, সামান্য ইমোশনে, সামান্য আবেগের জায়গাটা থেকে এই জীবনকে যারা নষ্ট করে দেয় তারা যে কত বড় পাপ করেন, কত বড় অন্যায় করেন, সেটা হাদিস জায়গাটা থেকে আপনি উপলব্ধি করলেন, কিংবা আজকের এই অপ্রিয় সত্যগুলো শোনার পরে নিজের জায়গা থেকে উপলব্ধি করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। জীব হত্যা যেমন মহাপাপ, ঠিক একই জায়গা থেকে আত্মহত্যাও মহা মহাপাপ। আমরা কেউ যেন কখনো এই পাপটা না করি। শেষ হচ্ছে হাদির জীবনের অপ্রিয় সত্য। একটু পরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিব অন্যান্য সেগমেন্ট নিয়ে। হাদিকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকবেন।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
ছোট একটি বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। এবং প্রিয় শ্রোতা, আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি ফেসবুকে, অসংখ্য অসংখ্য আহাজারি পেয়েছি ফেসবুকে। আমরা কিছু কমেন্টস পড়তে চাই আমাদের ফেসবুক থেকে। লিমা লিখেছে, টুম্পার কথা ভেবে খুব কান্না পাচ্ছে। তুষার লিখেছে, হাদি সত্যিকারের ভালোবাসা হারিয়েছে। ইমন লিখেছে, হাদি অন্যকে যন্ত্রণা দিতে গিয়ে সে যন্ত্রণায় নিজেই এখন চলছেন এবং সারাটা জীবন ধরে তিনি চলবেন, এটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি। রোজানা লিখেছে, হাদির প্রতি প্রচন্ড ঘৃণা হচ্ছে তবে দোষ স্বীকার করায় কিছুটা মায়াও লাগছে। মুহিত লিখেছে, ছোট্ট একটা প্রতিশোধ ভাবনা একটা জীবন একটা পরিবারকেই ধ্বংস করে দিয়েছে। রাইসা লিখেছে, হাদি কি পারবে তার চাচা চাচির সন্তানের মতো হয়ে থাকতে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং একই সাথে আমরাও এই প্রশ্নটি করতে চাই, তার চাচা চাচি পারবে হাদিকে নিজের সন্তানের মতো মেনে নিতে? অসম্ভব। ঈশিতা লিখেছে, হাদির প্রতিশোধ নেওয়ার প্রবণতা খুবই বেশি, এটা থেকে তার সরে আসা উচিত। আমরা এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি। আপনারা যদি কমেন্টসগুলো দেখতে চান, উপলব্ধি করতে চান মানুষের উপলব্ধিগুলো কি এই হাদির জীবনের অপ্রিয় সত্যগুলো শোনার পর, আপনারা চলে আসুন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। যাওয়ার পরে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, তাহলে আপনি আপনার পেজটিতে নিয়মিত যাহা বলিব সত্য বলিবর আপডেট পাবেন এবং একই সাথে আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলে থাকি যে এইখানে এসে, এই মঞ্চে এসে অনেক বন্ধুরই বসার সুযোগ হয় না বিভিন্ন কনস্ট্রেইন অসুবিধার কারণে, কিন্তু আপনাদের জন্য আমরা আরো বেশ কিছু মাধ্যম রেখেছি। আপনারা চাইলে আমাদেরকে চিঠি লিখতে পারেন, আপনারা চাইলে আমাদেরকে ইমেইল করতে পারেন। আমরা ইমেইল করার অ্যাড্রেসটি আপনাদের জানিয়ে দিচ্ছি। আমাদেরকে ইমেইল করার ঠিকানা হচ্ছে jbsb8920@gmail.com। আবারও বলি jbsb8920@gmail.com।
চিঠি লিখতে পারেন, যেমনটা চিঠি লিখেছেন আমাদেরকে কামরুল। কামরুলের চিঠি আমরা একটু পরে আর জি সুমনের কাছ থেকে শুনবো, তবে তার আগে বলতে চাই চিঠি লেখার ঠিকানা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে লিখবেন খামের উপরে আমাদের অনুষ্ঠানের নাম, যাহা বলিব সত্য বলিব। তারপর আমাদের স্টেশনের নাম এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। প্রিয় শ্রোতা, চলুন কামরুল কোন অনুসূচনা থেকে আজকের এই চিঠিটি লিখেছে সেটা আমরা শুনি আর জি সুমনের কাছ থেকে। যাহা বলিব সত্য বলিব।
কামরুল হাসান, এক আদর্শ মায়ের অবাধ্য সন্তান আমি। ভাই বোনদের মধ্যে সবার ছোট বলে অনেক আদর পেয়েছি। মা অনেক কষ্ট করে টাকা উপার্জন করত, যে টাকায় আমাদের পুরো সংসার চলত। এক গরিব মায়ের সন্তান হওয়া সত্ত্বেও মা কখনো আমাদের অভাব বুঝতে দেননি। মা চাইতো আমরা ভাই বোনরা লেখাপড়া শিখি। মা আমাকে প্রতি মাসে প্রাইভেট পড়ার জন্য টাকা দিত। আমি প্রাইভেট না পড়ে সে টাকা দিয়ে বন্ধুদের সাথে আনন্দ করে বেড়াতাম, এমনকি আমি ঘরের চাল চুরি করেও বিক্রি করে দিতাম। মা এখনো সে কথা জানেন না, কিন্তু আমি যখন পরীক্ষায় খারাপ করলাম তখন মা কেঁদেছিল। এরপর থেকেই আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি শপথ নিয়েছি আর কোনোদিন মাকে কাঁদাবো না। আর এক্ষেত্রে যাহা বলিব সত্য বলিবতে আসা অতিথিরা আমাকে সাহস জুগিয়েছেন, তাই আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।
যাহা বলিব সত্য বলিব। কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই উপলব্ধির জন্য। এবং এই ছোট্ট উপলব্ধিটি আপনার মতো করে যারা ভুল করেন আমাদের এই সমাজে, তাদের যদি উপলব্ধি জাগাতে পারে তবেই আমরা মনে করি যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, মঞ্চের পর্দা নেমে যাচ্ছে যাহা বলিব সত্য বলিব, কারণ সময় শেষ। আবারও হাজির হয়ে যাব আগামী রবিবার ঠিক রাত 11:20 আমার টিম আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুকে সাথে করে নিয়ে, তবে তার সাথে অবশ্যই একজন অতিথিকে সাথে করে নিয়ে, যিনি তার জীবনের অপ্রিয় সত্য, ভুল এবং অপরাধগুলো লাখো মানুষের সামনে স্বীকার করবেন, ক্ষমা চাইবেন এবং তার যে শাস্তিগুলো হয়েছে সেগুলো সে আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে সচেতন করবেন। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, এবিসি রেডিওর সাথে থাকুন, সর্বোপরি যাহা বলিব সত্য বলিব সাথে থাকুন। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু হ্যালো 8920 টিম। শুভরাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.